This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাত আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। সপ্তাহ ঘুরে আমরা বুধবারের রাত 11:20 আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। বরাবরের মতো আজকে একটা জীবনের গল্প, এবং সেই জীবনের গল্পে কিছু না কিছু থাকবে যা আমাদেরকে অনেক বেশি ভাবাবে, আমাদের জীবন যে পাথেয় সেই পাথেয়কে আরো বেশি অভিজ্ঞতার জ্ঞানে সমৃদ্ধ করার জন্য অনেক বেশি হেল্প করবে। আমরা সবসময় বলি, এমন কোন জীবনের গল্প আমরা হ্যালো 8920 তে প্রচার করি না যেখান থেকে শেখার কিছু নেই। তো আজকের গল্পটা কি সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি, তবে তার আগে আপনাকে বলতে চাই, হ্যালো 8920 শুরু হয়ে গেছে মানে হ্যালো 8920 ফেসবুক অনেক বেশি সরগরম থাকবে, তো ওখানে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের অতিথিকে দেখার জন্য, একই সাথে তাকে নিয়ে কোনো কিছু বলার জন্য, কমেন্টস করার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। এছাড়া আপনি আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্প বলতে চাইতে পারেন, এবং আপনার জীবনের গল্পের সারাংশ বললে আমরা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আরো একবার বলছি 9115668। আরেকটি নাম্বার রয়েছে আমাদের 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের জীবনের গল্প শুরু করতে চাই এবং পরিচিত হতে চাই কি আজকে আমাদের সঙ্গে রয়েছে। আপনার নামটা একটু বলবেন?
মোহাম্মদ ইউসুফ আলী।
ইউসুফ আলী, ডাক নাম হচ্ছে ইউসুফ?
জি, আমার নাম ইউসুফ।
আচ্ছা, বয়স কত আপনার?
বর্তমানে
26 বছর বয়স। এবং আপনি কোথা থেকে আসছেন?
শরীয়তপুর থেকে আসছেন।
শরীয়তপুরের 26 বছর বয়সী ইউসুফ আজকে তার জীবনের গল্প নিয়ে হ্যালো 8920 লাখ লাখ শ্রোতার কাছে। তো দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন, চলুন আমরা সবাই মিলে শুরু করি আরো একটা জার্নি। দেখা যাক আজকে ইউসুফের জীবনের গল্প আমাদেরকে কি শেখায়, কোন অনুভূতি উপহার দেয়। ইউসুফ, আপনি শুরু করুন।
আমি ক্লাস 5 থেকেই আমার জীবনের গল্পটা শুরু করতে চাই। আমি ছোটবেলার থেকেই মানে একটু দুষ্ট আমি ফাজলামি বেশি করতাম ছোটবেলাতে। আর আমি যখন ক্লাস 5 পড়ি, তে আমার বড় ভাইকে বিয়ে করানো হয়, গ্রিস্তি মেয়েকে মানে বিয়ে করানো হয়। তো স্কুলে যাই আমি, আমার বড় জ্যেষ্ঠ যেটা সুলতান উনিও যায়। তো আমরা পাঁচ ভাইয়ের ভিতরে আমার ছোট যেটা এখন, ও তখন খুব ছোট ছিল। আমার
পাঁচ ভাইয়ের মধ্যে আপনার পজিশন কি?
আমার 4 নম্বর।
আপনি 4 নম্বর, মানে আপনার আরো একজন আছে?
আমার ছোট একজন আছে। তো ও মার সাথে থাকতো, ছোট ছিল, লেদা ছিল। তো আমরা বাড়িতে থাকতাম। আমার ভাইয়ের বিয়ের আগে দেখেছি আমরা রুটি বানাইতাম বা ভাত টানতাম, আমরাই আমার দ্বারা রান্না করা বেশি খেতাম। মা বাড়িতে থাকতো না, মায়ের বেশিরভাগ সময়টি দূরে দূরে কাটিয়েছে। আমার ভাবি আসার পরে বাড়িতে সবাই একটু ভালো আনন্দিত, দিদা ভাবি রান্না বান্না করে, বাক্সা করে। আমরা স্কুলে যাই, গরু আছে, গরু রাখি, ঘাস কুড়া কাটি, যাই একটু ফাইজলামি করি, দুষ্টামি। দিদি ভালো কাটতেছিল। তো আমি 5-এর শেষ দিদা, মা বাড়িতে থাকে না, তো ভাবি দেখা গেছে কি ভাত, যদি বলতাম স্কুল থেকে ভাবি ভাত দেন, ভাত খামু খেতে লাগছে, ভাত ঘরে আছে লখেগা। আচ্ছা ঠিক আছে ভাবি, প্লেট ওই জায়গায় আছে, প্লেট দিয়ে নিজে ভাত নিজে বাইরে খাইতাম, ভাত পানি খাওয়া, প্লেট টুলটে আমরা ধুইতাম না। তো ভাবি চিল্লাছিলি অর্থ ভাত, এগুলো আমার সহ্য হইত না। আমাদের বাড়িটা আমাদের, আমার বাবার অর্জনে আমাদের সংসার চলে। আমার ভাইরা যাই আছে, আমার ভাই বড়টা কাজ করে, আমার মেজু ভাই তখন আর কি কাজ করে সংসার, টাকা টুকু দেয় না। একদিন আমার ভাবির সাথে আমার অনেক মানে ঝগড়া হয়ে যায় বিষয়টা নিয়ে। ঝগড়া হতে ভাবি আমি অনেক কথাই বলি, বললে পরে হ্যাঁ আমার অনেক কথা বলে মারতে আসে। এরা ভাইয়া রাত্রে আসে, আমি শুয়ে থাকি, ঘুমায় থাকি, ভাইয়া আমি জাগনা পাই না। তো ভাবি সবকিছু আমার ভাইয়ের কাছে বলে যে এরকম করছে আপনার ভাই। তো আমার ভাইয়া আমার ঘুম থেকে জাগায় আসা।
আচ্ছা,
পড়তে বুঝলি? আমি কে হওয়া ভাই পড়ছি, কই বুড়ি নামা। তাই বই নামাইছে, পড়া করা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করছে, বলছি। তো একটা প্রশ্ন উত্তর আমি ইংলিশ অনেক দূর, এমন দূর বলছিলাম, ইংলিশ একটা প্রশ্ন আমি হয়তো উনি দিতে পারিনি, বা একটা অঙ্ক আমি করতে পারিনি। তো উনি অনেক আমার মারধর করে, ভাবি মানে আমার ছাড়াই ধরেও না আইসা, ছাড়াই তো আছে না, আমার মারতে আছে, বাবা চিল্লাতে আছে গর্ভে ধরে, আর মাস্ক করে, মাস্ক করে মায়ের বাড়িতে নেই। তো অনেক মারলো, মারার পরে আমি কান্না কাটা করে বাইরে ঘরে বাইরে যাই। বাইরে যা পরে ভাবি কয় আর করবি আর মন লাগে করবি তার আমি। পরে আমার মনটা আরো খারাপ, কষ্ট হয়ে গেল গা, রক্তের ভাই। আমার ভাবির কথা শুনে আমার গায়ে হাত তুললো। আমার ভাবি কি বলছে না বলছে বিষয়ে আমার তো জিজ্ঞাসা করা উচিত ছিল। কষ্ট পাই, কষ্ট পাওয়ার পরে যাই হোক, এমনি সঙ্গে মাস দিনে কায়দা যায়। তারপরে আমাদের ফাইভে পরীক্ষা আসে, বৃত্তি পরীক্ষা। পরীক্ষা দেই জ্যৈষ্ঠ মাস ছিল, আমের দিন, আমের ফসল দিন ছিল, আমের মৌসুম ছিল। তো ওই বছরটা আর কি আমাদের গ্রামে আমের বোল করে নেয়, মানে আমাদের একটা আম গাছ আছে, আমের বোল করে আম ধরে,
বোল করে নেয় মানে হচ্ছে
আমের ফুল আসেনি, আমের ফুল আসেনি।
আচ্ছা,
তো আমাদের পাশের দুই তিনটা বাড়িতে বাস ডাকি আমরা ওনাদের, তো ওনাদের বাড়িতে যাওয়ার সময় দেখি কি মানে চারা আম গাছ। তো এই বছর এই মৌসুমে কোনো আম দেখলাম না, এবারে একটা আম আবার ফজলি আম, তো নাকি যে ফজলি আমটা বলে ওইটা তখন নতুন নামে। তা আমার চার আঙ্গুল আর উপরে আর কি আমটা লাগুর পাই না, ফালতু লাগুর পাই না, বা একটা মোড়া টোড়া নাই কাছে যে ধরবে এরকম। তো আমি যাই বলতেছি ভাবি আমরা তো লাগুর পাই না, আমরা পারি টোটা মোটা দাও, কয় তোর স্বাস্থ্য কম না যে এটা আমার মেয়েগুলো রাখা হয়েছে, পাকবো আর আমরা সবাই এটা কেটে খামো। আমি এখনই কাটি, আমি পারি দেন ব্যক্তি মিলে খামো, তাসলি কো মানে তাসলি আমাকে বয়সী, তাসলি কোয়ারা ডাক দেন, তাসলি কো যে স্পিন খেলারা ডাক দেন বা জামসু খেলারা ডাক দেন, আমরা সবাই মিলে কেটে খাই। কয় না এটা এখন পারো যাবো না, তুই চাইলি দিতেও। আমি কি দেখেন ভাবি আমি যে একটু গারো টাইপের, আমি একটু গাইডা ওরাই জানে যে গারো মিটার আমি যাই করা জানে আম দেওয়া যাবো না। আমি তারপর আমি রিকোয়েস্ট করি, ওনারা আমার চিলে ছিল বকাবাকি করে। তো আমি কি বাজ একটা আমি লেগে বকাবাকি করলেন, আচ্ছা ঠিক আছে। পাঁচ সাত দিন পরে আর কি শুক্রবার আর কি, তো শুক্রবার দিন আমি মানে টার্গেট যাচ্ছিলাম যে আমি আমটা শুক্রবার দিন পারবো, কারণ শুক্রবার দিন আমাদের দেশের হাট টিভি বিটিভিতে তখন ছবি দিত।
আচ্ছা,
আমরা বেশিরভাগ গ্রামের মানুষ দুই তিনটা বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি, ওনাদের বাড়িতে টিভি দেখতে যাইতাম, ছবি দেখতে, আইস ফেলা দেখতে, নাটক দেখতে আমরা যাইতাম। তো সবাই মহিলারা বেশিরভাগই ওই আমার ইয়াসমিন খালারা, ওনার মেয়েরা, উনি আর ওনার স্বামী, আমার দাদা, উনি হলো বাজারে গেছে হাট বাজার করতে। গ্রামের বেশিরভাগ পুরুষই বাজার আর বেশিরভাগ মহিলাই মানে বাড়িতে টিভি দেখতে আছে, ছবি দেখতে,
মানে পুরো বাড়ি মোটামুটি ফাঁকা
ফাঁকা। আমিও গেছিলাম ছবি দেখতে। তো যখন এক পর্ব দেখার পরে অ্যাডভাইস দিছে, দেওয়ার পরে আমি বলি যে এই ফাঁকি আমি আমরা গিয়া খামু। তো আমি এক পা দুপা করে ঘরতে বাড়ি চেষ্টা করি, আম পারতে পারতেছি না, তো লাজি বাইরেও দেখতেছি না। তো ওনার আম গাছের নিচে পাকঘর, রান্নাঘরে চালের উপরে আমটা। তো আমি একটা সাইমারা পাইছি ওখান থেকে, সাইমারা মানে দেশ গ্রামে লাকড়ি চুলা যারে,
বুঝতে পেরেছি আমি, হ্যাঁ বলুন।
ওই ছাইমারা দিয়ে এলো, আমি আমটা ঢিল মারি, ঢিল মারা পরে আমের বড় বড় ছাইমারা পড়া আম নিচে পড়া যায়। ওই ছাইমারা যে কই পড়ছে বা কি ওই চেষ্টা আমার মাথায় নাই।
আচ্ছা,
আমি আমরা টোকাই অনেক খুশি, ভাজা আম পাতি দিব না, আম আজকে পারছি। আমলে আমি ধরে আইসা পড়ি, আইসা একটা বিল ছিল, বিলে নাইমা নানা ভুর দেওয়া ছিল, নানা ভুরের পাশে বসে আমি আম খাইতে থাকি তিন থেকে পাঁচ মিনিট। এরপরে অনেক চিলাচিলি শুনতেছি যে আগুন 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 জ্বলছে আগুন জ্বলছে। তা আমি তো ভাবছি আমার কেউ দেখেনি, আমি যে আমরা পায়রা নিয়ে আসছি এখান থেকে। আমি বাড়িতে যাই, যাওয়ার পরে দেখি যে হ্যাঁ ঠিকই ঘর জ্বলতেছে, পাকঘর রান্নাঘর, ওটা ভিতরে ছিল হ্যাজাকুটা মানে বন, বনটা থেকে আগুনটা ধরছে। তা আমি যখন ওটা পারে আম নিয়ে আসতেছি, তখন ওই পাশে করে ভাজ মানে ওনার জাল, উনি দেখছে আমারে যে আমি যে ডিন মারি আম টোকায় ধরতেছি, এটা উনি দেখছে, উনি ডাক দেন আমার, তখন আমি ডাক দেওয়ার সুযোগ পাই না।
আচ্ছা,
আমি যাওয়ার পরে উনি কইতে আসে চিল্লা ছিল এই যে ইসবে আইসি, ইসবে আগুন মেলা আগুন ধরাইছে, ইসবে সামালা বারছে আমি দেখছি। তাই আমার
মানে আমি যেটু বুঝতে পেরেছি যে ওই ছাই চাপা দেওয়ার যেটা ছিল ওটার সাথে আসলে আগুন ছিল,
মাথায় আগুন ছিল
এবং ওটা দিয়ে আপনি আমটা পেরেছেন। ওই গাছের উপর আমটা পারার পরে ওইটা গিয়ে পড়েছে হচ্ছে ঘরের উপর, ঘরটা ছিল কিসের?
বনের,
বনের মানে ছন,
ছন ছন
ছনের ঘর ছিল এবং সেই ছনের ঘরে আগুন লেগে
গেল।
আচ্ছা,
আগুনের পরে মানে চিল্লা ছিল হরতে বেড়ারা বাড়িতে ছিল না, বেড়ারা সব হাট বাজারে, গ্রামও ফাঁকা ছিল, আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। ওই ঘর থেকে বড় ঘর এক পর্যায়ে আগুন চলে আসবো না, যে থাকার ঘর, টিনের ঘর। তো আমি গেছি পরে আমরা বলতেছি যে এই সব আগুন লাগিয়েছি, এই সব আগুন লাগিয়েছি আমপার, তাই আমি দেখছি সাইমেলা মেলা বার্স হয় ওই ওই দুই সামেলা বাইরা আমপারছে, দুই সামলা তো আগুন আছিল, আগুন দেওয়া গল্প চলছে, আনাইলে এখন আগুন লাগবো করতে, এই সব সাইমেলা বার্সে চুলার পর সাইমেলা থাকে, সাইমারও নাই আমার। আবার ওই যার ঘর ফুটছি ওর চাষ তো আমার থাপতে ধরছে, কিরে আমি কি হ ভাই আমি সাইমেলা মারছি আমি তো জানি না আমি সেটা দুপুরের বাড়ি মেয়া পড়ছি, বাড়ি আবার তুমি আমার ভাই আমার বড় যে হয় উনি শুনার পরে আমার অনেক মারধর করে, অনেক মারধর করার পরে আমি কানতে কানতে বিলদা নাই মা নদীর পর মেয়ে জায়গা যার ঘর পড়ছে, উনি বাজার থেকে আসে, আসার পরে আমার মেজু বাড়ি কিছু ওনার ঘরের ক্ষতিপূরণ হতে পারে, কাপড় সবুজ জ্বলে গেছে গা, ওনার ঘরে আরো মাল সামনে কিছু ছিল ওর গা চৌকি এগুলো জ্বলে গেছে গা। ডাইরেক্ট আমাদের চেমনে বাড়িতে যা, আমাদের বাবাই অনেক বাধা দেয় যে দেখো চেমনে এসে জানাবো ঠিক আছে কিন্তু চেমনে এসে পরে যাও, আগে জিনিসটা বুঝা লই যে ওরে ডাক দেয়নি ওই কি কয় বা কেটে চায়। তারপর মেজু ভাই যে আমার খালপাড়ের পিছিয়ে দিচ্ছে আমার ডাকে আর আমি দৌড়াই, হ্যাঁ আমার ডাকে আমি দৌড়াইতেছি, ডরে আমরা মারবো, পরে আমার ভাই ধরে আমার অনেকখানি যা পরে ধরে ধরে আমার ওই ফালায় অনেক লাগতে আমার থাপড়ায় ঘুষায় মারে অনেক মারে আমার মেজু ভাই। পরে আমার বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পরে ছোট একটা ঘর ঘরে রাখছে আমার রাইখা আমার বড় ভাই কইতাছে যে তুই আর দেখিস আমরা যেহেতু চ্যামনু ভাইতে গেছে তাই আমিও যাই দি চ্যামনু ভাইতে পরে চ্যামনু ভাইতে গেছে ওনাকে অনেক বকাবকি করছে আমার বাপেরে আর বলছে যে সন্ধ্যার সময় বিচার হবে তোমার পোলার বাড়িতে রাখবো আর দেখবো ওনার কত বড় মানে কুলজারা হয়েছে তো আমি শোনার পরে আমি বেড়ার ফাঁক দিয়া গর্তে বাইরে পলায় যাই পলায় আমার ফুফু বাড়িতে আমি চলে যাই তো আমার ফুফু বাড়িতে আমার বাবাই আমার বড় ভাই যায় আমার বাবা আর বড় ভাই আমার দূরে নিয়ে আসে প্রায়সি আমার মা আমার মায়ের বাড়িতে ছিল না তো আমার নিয়া বাড়িতে নিয়ে বসার পরে আমি অনেক ঘাবড়ে যাই আর কি অনেক ঘাবড়ে যাই বলতে আমার বাবা আমার দূরে থাপর দেয় হ্যাঁ যাক বিচার হলো আমার মার দূর করার পরে বিচারে 50,000 টাকা জরিমানা করলো তো 50,000 টাকা জরিমানা করার পরে আমার বাপে আমার মারতে সার্ভিস আছে যে অরে বেচ্ছে না টাকা দিই মানে ঠিক আছে এই টাকা তোরা কই পাম আমার কি অর্থ সম্পদ আসেনি আমার জায়গা জমি আসেনি আমার দিদি আমি এই টাকা কই পাম তো মাপ চাওয়ার পরে চেয়ারম্যান মানে না 20,000 টাকার মতো দিতে হয় পরে আমি অনেক কষ্ট পাই বিষয়টা নিয়ে যে আমার এতবার মানলো একে তিনবার মারে এবং বিচারে গ্রামের সবার সামনে আমার মানে পাত পাও বাহিন্দা জুতা পিটা করে তখন আমি অনেক বড় কষ্ট পাই মানে আমার মনে অনেক আঘাত লাগে যে আমি মুখ আর এবার গ্রামে কারো দেখাবো না এরকম একটা আমার জিদ আমার ভিতরে কাজ করে তো আমি রাগা লঞ্চ উইটা রাগা চলে আসি আমার পরে একটা শুধু শর্ট প্যান্ট ছিল একটা গেঞ্জি ছিল আমি ওই অবস্থায় লঞ্চ উইটা রাখা রাস্তামার থেকে লঞ্চ উড়ি ওইটা
সদরঘাটে তো আপনি ঢাকায় আসেন
না এই ফার্স্ট আমার জীবনে ঢাকা আসা
ওকে
ঢাকা আসার পরে আমি ঢাকা তো কারো কোনো কথা চিনি না কোন জায়গায় কি বলে তো আমি হাঁটতে হাঁটতে লালবাগের দিকে যাই আর কি অনেক সুন্দর পার্ক লালবাগের ওখানে পার্কটার সামনে আমি দাঁড়ায় আছি সামনে একটা ছোট হোটেল হোটেলে যা বললাম যে ভাই এই ঘটনা আমি তো বাড়ি থেকে পলার আগে এসে পড়ছি আমার অনেক খিদা লাগছে আমার একটা রুটি দেন কয় না ভাই এখানে রুটি মুটি নেই তুমি চুরি মুড়ি করে আইস সিটা বাটপার পরে অনেক কথা বলে বললাম পরে আমার এখান থেকে তাড়ায় দেয় পাশের দোকানে এক ভাই ছিল উনি আমার দেখে দেখে বলে যে এদিকে আসো তুমি গেছি তোমার নাম কি আমি কেমন আমি ইউসুফ কোথা থেকে আসছি আমি সুরতপুর থেকে আসছি সুরতপুর গোসার্থনা তুমি কি করো আমি কি ভাই আমি তো কিছু করি না লেখাপড়া করতাম বাড়ি থেকে রাগ হয়ে চলে আসছি আমার অনেক মারধর করে কয় হোটেলে কাজ করবো আমি জি হ্যাঁ করবো আচ্ছা ঠিক আছে উনি আমার দুটা কলা দিল একটা রুটি দিল রুটি দেওয়ার পরে খাইলাম খাওয়া দাওয়ার পরে আমার নিয়ে গেল উনি গ্রিন রোড করে একটা হোটেল আছে হোটেল আমার নিয়ে উনি পার্সেল বয় চাকরি দিল যে পার্সেল বয় কাজ করবো তুমি এখানে ভালোই চলতে আছে কাজকর্ম করতে আছি পার্সেল মানে 15 টাকা রোজ ধরলো আমার বেতন 15 টাকা রোজ দিবে খাওয়া থাকা সবই হোটেল স্টাফ হোটেল মালিকের তেভাবে থাকতে থাকতে ওখানে 1 বছর কাজ করলাম আমি 1 বছর কাজ করার পরে আমার ওই মালিক আর একটা হোটেল নিল বাংলা মোটর গিক মালিকে বলে যে তুমি ভালো কাজ জানো বা তুমি অনেক পুরান স্টাফ তুমি এখানে চলে যাও নতুন হোটেলটা চালু করছে একটু পরিশ্রম বেশি হবে তো যেই লোক আমার ওইখানে এনে দিয়েছিল মাসুম ভাই ওনার বাড়ি উনি আবার থাকে মানে বাংলা মোটর তারপরে বলে যা কিছু তুমি আনাইছো বালি হয়েছে আমি ওইদিকে থাকি তো তুমি হোটেলে কাজ করবা না আমার কাছে থাকবা আমি আচ্ছা ঠিক আছে ভাই 6 মাসের মতো কাজ করলাম খন্দকারে করার পরে আমি বাড়িতে গেলাম ছুটি নিয়ে টাকা পয়সা মোটামুটি নিয়ে গেলাম কাপড় চোপড় কিনলাম সবার লাগে মানে টুকটাক মার্কেট করছি এর ভিতরে আমার বাড়িতে কোনো যোগাযোগ ছিল না শুধু আমার ফুফা একদিন আমার দেখে গেছিল আর কি একটা হোটেলে উনি আমার বলছিল অনেক রিস্ক করছে তোর তো বাড়ি বিশ্রা পায় না তোর সবাই খোঁজাখুঁজি করে তোর এখানে কাজ করস তো বাড়িতে চল কই যে না আমি এখন বাড়িতে যাবো না আমার বাড়িতে যাওয়া সম্ভব না আর আমি বাড়িতে যাওয়াটাই হবে না আমি কি আপনি বললেন যে আমি তো ঢাকা আপনার দেখছি আমি ভালোই আছি আমি যখন ছুটি পাই আমি যাবো বাড়িতে 1.5 বছর থেকে যাই আমি একটা ঢাকা থাকার পরে বাড়িতে যাই বাড়িতে যা সবার লোক দেখা সাক্ষাৎ করি সবাই মানে কথাবার্তি বলে আনন্দ করে যে না সব তো ঠিক আছে তা বাড়িতে আমার মাই কইতেছে না তোরা ঢাকা যেতে দিব না মানে আমার ফ্যামিলিকেও ঢাকা থাকে না আমি ফার্স্ট আসছিলাম আমার বাড়ি কেউ ঢাকা না তাই আমি ঢাকা আসি না বাড়িতে থাকি শয়তানি মাতারি করি কোনো কাম কাজ করি না
পড়াশোনা
পড়াশোনা তো করি না মানে পড়াশোনা বাদ মানে পড়াশোনা করতে আমার ভাই বলছিল কিন্তু বললে কি হবে কিন্তু আর্থিক অবস্থা তো নাই তো এরকম আছে আজার উজারে যেতে আমার মামার ট্রাক আমার মামার ট্রাক চালায় তো ওনার সাথে আমি যাইতাম হাঁটতে ওনার পানি গিয়ে আগায় যেতাম আমার ভালো লাগতো আমার এই যেটা তো সারাদিন তো উনিও আমার ট্রাক চালাতে দিত তা আমি ওইতে অনেক খুশি হইতাম ট্রাক চালাইছি এসকা রাস্তায় উঠলে উনি দিয়া হাঁটতো সেভাবে সেভাবে ওনার সাথে কাটাইলাম আমি বর্ষরানি আমার মামার সাথে বর্ষরানি কাটার পরে আমি ট্রাক চালানো মোটামুটি শিখে গেছি শিখে যাওয়ার পরে আমার মেজু ভাই বিয়ে করে বিয়ে করার পরে আমার মেজু ভাইয়ের বোর সাথে আমার মানে দ্বন্দ্ব একের পর এক লাগিয়ে আছে আমার ভাবির সাথে মেজু ভাইয়ের বোর সাথে আর আমার বায়কের সাথে আমার বনে না মানে আমি একটু জিদি ওনারা একটা বলে আমি দুইটা বলি বা আমি দুইটাও করি ওনারা পাঁচটা বলে এবং 13 বার আগে কথাবার্তি হয় আমি একদিন ঝগড়া করলাম আমার মেজু ভাইয়ের বোর লাগে বাড়িতে সবাই গাইলে এলো বাবাই গাইলে এলো ভাই গাইলায় ব্যক্তি গাইলায় পরে মায়ের কইতেছে যে তোর অনেক গেলে আজ তোর বউরা তো বলা না, তোর বউরা একটু কথা ওইভাবে না করলি তো পারে, তোর উল্লা বলা কয় কিলিয়া ওই কি ভাই থাকবো না, এবার বললা না কয় ভাই থাকতারও নাই, এরকম করলে ভাই তোর জায়গা নাই, ঠিক আছে তাহলে আমি ভাই থাকব না, বাইর লাগে আমার বড় যে আমার বড় যে হয় ওর লাগে আমার আমি নিজের হাতে হাতি হয় জগা হয়, আমি ওর মেয়ে বকাবকি করে আমার বকাবকি করে গার্থারামি করি, পর আমার মারে, মারার পরে আমি আমার রাগে লঞ্চে দিনকে বাড়িতে কই যাই যে আমি ঢাকা যেতেছি আমি আর ভাই থাকব না, পরে মায় কই ঠিক আছে তোর সেটি ভালো লাগে একটি জায়গা, তা আমি ঢাকা জায়গা বর্ষানি পর আসি, আইসা পরে বললাম যে মামা কি রে তুই গেছো চালানোর কোনো নাম নাই, এক সপ্তাহ ছুটি লেগে গেছোস, কিছু টাকাও পাই তুমি হোটেলে যাই আর কিছু টাকা পাবি তুই আলি না দি, আমি মামা এমনি আহিনি তখন কি আমার চাকরি দেওয়া যাবো, কখন তো লোক নিয়ে নিছি লোক নেওয়া যাবো না, তোর মাসুম ভাই আলাপ করলাম, মাসুম ভাই বলে লোক না নিয়ে আবার তো কয়দিন আমার লাগে থাক,
আচ্ছা
তো কয়দিন আমি ওনার সাথে থাকি, ওনার সাথে থাকার পরে আমার একদিন বললো যে মার্কেটিং ইস্টার বাজার মার্কেটে ঘুরতে গেলাম, ঘুরে আসার পরে ওখানে টিটু নামের একটা বললো আমার পরিচয়, তোর সাথে বন্ধুত্ব হয়, ওর সাথে বন্ধুত্ব হওয়ার পরে উনি আমার একটা ব্যাগ দিল ওনার বাসার থেকে, যে এসব এই ব্যাগটা তুমি ইস্টার বাজার মার্কেটের সামনে ওই যেদিন গেছিলাম দোকানটা ওই দোকানের সামনে তুমি দাঁড়া থাকবা, আমি কি ভাই কেন কয়েকটা লোক এসে নিয়ে যাবো আপনি চলেন, কেন আমি যাবো না আমার একটু কাজ আছে, বুঝে আচ্ছা ঠিক আছে তো দেন, আমি ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ নিয়ে যাওয়ার পরে ওই যে দোকানটার সামনে দাঁড়ায় হবাই যে যা মানে দু মিনিট খারাইতে পারিনি আমি, সাথে একটা লোক মুরব্বী করে লোকটা এসে বলতে তোমার নামে এসো, আমি গেছি হ্যাঁ কয় ব্যাগ কি মাসুম পড়াইছি, আমি গেছি হ্যাঁ মাসুম পড়াইছি, কয় দাও তুমি ব্যাগটা দিয়ে দিছি ওনারে, নাম্বার 400 টাকা দিছি, 400 টাকা বললাম যে এত টাকা, কয় এটা তোমারই দিছি আমি, কি ব্যাগটা আনতে আনে নিয়ে এলাম মাত্র ভুতুরগুলি থেকে জাস্ট ইস্টার্ন প্লাজার সামনে 8-10 মিনিটের রাস্তা হাইটা, আর সে হয়ে গেলাম গা সে বাসে যাবি না মাসুম বলে মাসুম ভাই এই কাহিনী তো উনি আমার 400 টাকা দিছে, করাক আমি কে রাখবো ভাই কেন, কয় এটা তুই দিছে তুই রাখবি না আমি রাখবো, আমি কি আমার দিছি কি লিগা ভাই কি কারণে।
প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আজকে এখানে জীবনের গল্প বলতে এসেছি ইউসুফ, এবং ইউসুফের জীবনের গল্পে আমরা ছোট্ট একটা বিরতির পর ঠিক এই জায়গাটি থেকেই ফিরব, আপনারা যদি ইউসুফকে দেখতে চান বা কিছু বলতে চান হ্যালো 8920 নিয়ে একই সাথে হ্যালো 8920 মেম্বার হতে চান চলে আসুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিতে ভুল করবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আমার সঙ্গে রয়েছে আজকে ইউসুফ, ইউসুফের জীবনের গল্প আমরা শুনছি এবং ইউসুফের মতো আপনি যদি আপনার জীবনের গল্প এখানে এসে বলতে চান নিয়মটা আপনার নিশ্চয়ই জানা আছে, আমাদেরকে ফোন করে আপনার জীবনের গল্পের মূল বিষয়টি বলতে হবে, সারাংশটুকু বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের দুটো ফোন নম্বর, প্রথমটা হচ্ছে সেই পুরনো ফোন নম্বর 9115668, আমি আবারও বলছি 9115668, এবং আরেকটি নম্বর হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরছি ইউসুফের কাছে, ইউসুফ আপনি যেটা বলছিলেন যে টাকাটা রেখে দেওয়ার কথা বলছিল,
আমি বললাম যে টাকাটা কিসের মানে 400 টাকা দেবো কি কারণে, এটা পরে জিগান যাবো না তুই রাখ কোথায় যাবি, আমি কই যাবো তাহলে, আমি ভিডিও গেমস খেলতাম যে গেমস খেলতে গেলাম, গেমস খেলার পরে সন্ধ্যার পরে আর কি রাত্র 9টার দিকে উনি আমার ডাকলো কয়েছ ভাই রুবেল নামে একটা বন্ধু ছিল কয়ে যা ভাই আগে ভাল লাগে হুন কই যেত, পরে গেলাম ওনার রুমে, ওনার রুমে যাওয়ার পরে একটা ব্যাগ কাপড় চোপড় আর কি ব্যাগটা খুললো, চেনটা খোলা পরে কোথুন অল্প 10-15টা বোতল বাড়ি করলো কাঁচের বোতলগুলা, তো ছাই মাছ আমরা যে ছাই বলে দাঁতর মাজন কিনতাম আমরা ছোটবেলায় ওরকম সাইজ বোতলগুলো, তাই আমি কই ভাই এগুলো কি, ওগুলো কি দাঁতর মাজনের বোতল নাকি, কয় না এগুলো সিরাপ, কি ভাই এগুলো কিসের সিরাপ, কয়েকগুলা ঠান্ডা টুনা লাগলে ওষুধ হয় এগুলো খায়, কিভাবে খায় কয় তো ওষুধ খাচ্ছে, আমি কি ওষুধ খাইছি ঠিক আছে এরকম ওষুধ তো দেখিনি, সিরাপ আছে জানি কিন্তু ফার্মেসিতে আপনার কাছে ভাই নাকি ডাক্তার নাকি এরকম আর কি করতেছি, কয় না আমি ডাক্তার দিলাম কি লিগা আমি অন্য ডাক্তার, আমি কেমন ভাই কয় এটা তুই পরে জানতে পারবি, এখন তুই অনেকটাই তো আমাকে লাগে আড্ডা উড্ডা দেয় অনেক সব আমাকে সম্বন্ধে সবই জানোস কিন্তু কি করে এটা তো জানোস না, তাই এগুলোর নাম হলো ফেন্সি, আমি ফেন্সি কি বলেন এগুলো আপনি, ফেন্সিটাইলের কথা শুনো আমি হ্যাঁ শুনি সেই ফেন্সিটাইল তাই নাকি, হ্যাঁ এগুলা ভাই পুলিশ মুলিশ বা র্যাব বাড়িতে নতুন তখন আর কি একটা র্যাব বাড়িতে প্রশাসনের সমস্যা না কয় না রে এডি বড় ভাই আছে না এলাকা কমিশনার যা কয় তাই হয় আর তুই তো বাইরে ছেড়ে যাইতেছিস না আমি কি না ভাই তারপরও তাই কয় যে কাম কাজ নাই দেখ কি করবি আমি আচ্ছা ঠিক আছে এই কারণে আমার 400 টাকা দিছে না কয় হ কয় তুই কি জানো সেটা ভিত্তি কি আমি কি না কয়টা ভিত্তি ফেঞ্চি ছিল আমি কি বলেন কি দেখো তোরা আমার আপনার বলা উচিত ছিল বললে তো তুই লয়ে যাইতি না অন্যদিকে কিন্তু এরা ভাই না বললেও আপনি অনেক খারাপ করছেন কারণ আমি সতর্ক থাকতাম জিনিসটা আমার যদি আমার একটা বিপদ হয়ে যেত আমার কে দেখতো আমি দেখতাম আমি কি তাই কাহ পরে যাই হোক ওনার সাথে কথাবার্তা হইলো ওখানেই থাকি ওনাদের সাথে তেমন একটা আমি আড্ডায় মিশি কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে তেমন একটা মিশতাম না হয়তো দিনে দেখেছে দু একজনের কাছে আমরা পাঠাইতো 200-100 টাকা দিত এভাবে তো আমি বললাম যে এভাবে তো আমার জীবন চলা সম্ভব না আমার তো ভবিষ্যৎ আছে বা আমি কাজকাম করে খাবো এরকম একটা কিছু তা হাতিরপুল একটা সোয়েটার ফ্যাক্টরি ছিল তো ওইখানে আমার বন্ধু জলিল করে ও কাজ করতো এসব তুই আইজারে গুরু আইজারে থাকস তো এভাবে না থাকে তুই আমার সাথে ফ্যাক্টরিতে গেলে তো সোয়েটার ফ্যাক্টরি কাজ শিখতে পারস আমি কই এটাও তো খারাপ না কিন্তু থাকা খাওয়ার তো আমার সমস্যা কয় ঠিক আছে তাইলে তুই আমার সাথে থাক থাকা খাওয়া আমি তোর চালামু তুই আমার সোয়েটার ফ্যাক্টরি কাজ শিখ আমি গেছি তাইলে টাকা কয় তুই বাড়ি থেকে কিছু টাকা না তো আমি বাড়িতে মার কাছে গেলাম বাড়ি থেকে মার কাছে গিয়ে মা আমি সোয়েটার ফ্যাক্টরি কাজ শিখবো তো ওখানে খাওয়া থাকার 2 মাসে অ্যাডভান্স বা যাবত কিছু টাকা লাগবো তো মা আবার 3,000 টাকা দেয়
আচ্ছা
3,000 টাকা এনে আমি 2,000 টাকা করে দিই আর 1,000 টাকা আমার কাছে রাখি তো রাখি আমি নিয়মিত ওই সোয়েটার ফ্যাক্টরিতে সকাল 8টা বাজে আসি বিকাল 5টা-8টা পর্যন্ত থাকি ওর সাথে তো এইভাবে 5-6 মাস যায় মাসুম ভাই আমার বলতো যে এসব এভাবে তোর এরা কোন জীবন না এটা কি এটা সোয়েটার ফ্যাক্টরি কাম শিখবি সারা জীবন লেবারি করে খাবি তুই আমাকে লাগিয়ে দেখা গেছে একটু সময় টমায় দে দেখেছে আমাকে কমিশনার তখন ইলেকশন চলছে আমাকে কমিশনার সাহেব যদি পাস করে তোর লাইফটা সমস্যা নেই তুই অন্যদিনে যাবি গা না ভাই দেখি কি করা যায় 6 মাস পরে ফ্যাক্টরিটা ওখান থেকে ভাঙা গাজীপুর দিকে নিয়ে যায় তো ওখান থেকে ফ্যাক্টরি নিয়ে যাওয়ার পরে আমি মাসুম ভাই বলি যে ঠিক আছে ভাই এখন তো আপাতত কোনো কিছু নাই আর ফ্যাক্টরি গাজীপুর এখানে যাওয়া সম্ভব না তো করেন পরে ওনার সাথে থাকি একটা দুইটা এভাবে নিয়ে আওয়া যাওয়া করি চলি ফিরি তো একদিন 5টা ফেন্সিডিল দিল উনি আমারে কোমরে তো হারতেছে একটা পুলিশের গাড়ি আসতেছে তো আমি পুলিশের গাড়ি দেখি আর কি বড় বড় কাইক দিছি তার পরে লুজ প্যান্ট ছিল তো প্যান্টের বোতল পড়ে যায় পিছন
দিয়ে
বোতলটা ভাঙে না তো একটা পুলিশ গাড়ি থেকে ফলো করে গাড়ি থেকে ফলো করে গাড়ি ব্রেক করে পুলিশটা লাভ দেয় নামে আমার দিকে আগে আসে ওই 4টাই মানে দৌড় দিছি যে 4টা ফালাই দিছি কোমরে রাখিনি দৌড় দিয়ে মানে লুজ হয়ে গেছে কোমরে একটা পরের পরে তো ফেন্সি টিলে ফালাই আমি দৌড়ে মাসুমবারে এখানে চলে আসি আসে বলি এই কাহিনী পুলিশ তো আমার ধরে তারা করছে আর এগুলো তো এটা তো পড়ে গেছে গা কয় এটা পড়লো কেমনে তো আর পুলিশ তোর দেখলো কেমনে আমি এটা কোমরে ছিল আমি জোর কাহিনী সাহেব পড়ে গেছে পরে উনি পুলিশের সামনে আমার কিছু বলে না পুলিশ টাকা দিয়ে দেয় উনি 5,000 টাকা দিয়ে দেয় যে ভাই আমার ছোট ভাই জানে না আর এগুলো আর অন্য পোলাই দিছে পোলাই এখানে নাই পাঠা দেওয়ার পরে উনি আমার রুমে নিয়ে অনেক বকাবকি করে অনেক গালাগালি করে তুই নেক্সট টাইম এরকম কিছু আমি তোর থানা দিয়ে দিম পুলিশে ধরাই দিম এটা কেমন কথা আপনি তো কইছেন যে থানা পুলিশ আমি তুমি কয়তা হেলিগাই কি তুই পুলিশ ফেন্সি লাইন নিয়ে দেবে আমি কি না ভাই এরকম কিছু না আমি তো হাইট্রাবাদ জাস্ট যাইতেছিলাম আমার প্যান্টের ইয়ে দেওয়া লুজ হয়ে মানে লাভ গেছে পড়ে গেছে আমি দৌড় দিছি বাকিটাও পড়ে গেছে কয় যা যা হয়েছে নেক্সট টাইম যেরকম কিছু বিপদ আছে মানে অনেক ভয়টাই দেখে আমার যে মায়ের আত্মবাঙ্গে এখানে ফালা রাখুম বা দেশের ফিরে যেতে পারবি না তখন আমার মনে একটা মানে ভয় কাজ করে যে আমি কোন জায়গায় জড়িয়ে যেতেছি যে আমি কি তাহলে কি আমার বাপমার কাছে কোনদিন যাইতে পারবো না আর কথাবার্তা যেরকম বোঝা যায় তা আমি ওনার কাছ থেকে ওই কথা পরে থেকে আমি ওনার কাছে সাইড কাটতে চাই কিন্তু পারি না ওনার অনেক পোলামেন আছে কিছু চিন্তাই মিন্তাই করে কিছুটা তো ওরা ব্যবসা করে এরকম তো 2005 সালের দিক দিয়ে তো তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে তো আসার ইয়াটা গঞ্জামটা ওইখান তখন ওই পার্টি করতো না পার্টিতে আমি নিয়ে যেত আর আগায় পাশায় মিছিল মিটিং এ পোলাপান 5-7 জন 8 জন দায়িত্ব দিত যে তুই 7 জন নিয়ে আবি খরচ আমি দিয়ে দিম তোর 5 জন নিয়ে খরচ আমি দিয়ে দিম তা আমি এরম লয়ে যাওয়ার পরে একদিন মিছিলে আর কি গ্যাঞ্জাম হওয়ার পরে ওখানে আমাদের সন্দেহজনক ভাবে আর কি ওই পুলিশের নামে রিপোর্ট আসে তখন আমরা ছিলাম না ওটাতে গ্যাঞ্জামে তো কমিশনার বলে যে তখন আমি যেহেতু রেকর্ড আসছে বা রিপোর্ট আসছে তোরা আমার এখানে থাকলে সমস্যা তোরা এখান থেকে চলে যা আমি কই ভাই ঠিক আছে তাহলে আমরা যাবো গা আমার কিছু টাকা পয়সা দেন ফরচার আমি দেশে যাবো একবার আমি রামু না কনা টাকা পয়সা নাই তাই মাসুম ভাই গেলো মাসুম ভাই এটা কি কোনো কথা আমার অল্প কিছু টাকা দিবেন না কনা কোনো টাকা পয়সা দেন যাবো না যাই হোক তাই মাসুম ভাই কলকাতার গাড়ির উপরে 5,000 টাকা দেয় আমার 5,000 টাকা নিয়ে আমি দেশে চলে যাই আমি বাড়িতে যাই, কি কাজ করবো আমি, ওই ট্রাক চালানো শিখছি আমার মামার সাথে থাকা, তো আমি ওই মামার এই গাড়িটা টুকটাক চালাই, দেখেছে সপ্তাহে একদিন দুই দিন রেস্ট নেয়, আমি চালাই দিই আমার খরচা টাকা দেয়। এভাবে আমি ছয় মাস আট মাসের মতো চলছি। তা বাড়িতে খালি চিল্লাচিলি করে মায় বাবা ভাইরা কি রে তুই কাম কাজ করস না, যারা থাকস তুই কি কিছু একটা কর। তা ভাই কয় আমার টেম্পু চালাই, টেম্পু থেলবারি করা আমার লাগে ডিজেল গাড়ি, তারপর মেজুয়াল লাগে আমি ডিজেল গাড়ি চালাই। তো ওই ডিজেল গাড়ি আমার গোসার থেকে যেখানে নিতাম আরেক স্থান জালালপুর, ওই স্থানে আমার খালাগো বাড়ি ছিল, আমি আর জানতাম না।
ওকে,
তো ওই গাড়ি চলার চুপ করতে আমার ভাই স্ট্যান্ডে রাখি গাড়ি, ওদিকে যাই তো প্রায় সময়। তা আমি আর তোরা জিজ্ঞেস করতাম না যে ভাই কে আর বাড়িতে জানবে কি আসে বিষয়। তো অল্প কিছুদিন এরকম গাড়িতে আমি ডিউটি করার পরে আমার বয়স তো প্রায় একুশের মতো,
আচ্ছা
বাড়িতে কিছু তেমন টাকা পয়সা দিতে পারি না, কাম কাজ করি না, যারাই মানে বেশিরভাগ থাকি, একদিন গাড়িতে গেলে দুই দিন যাই না। তো মায় কয় যে কি রে তুই কি কাম কাজ করবি না, আব্বা কইতাছে তুই কি কাম কাজ করবি না, ভাইতে টাকা রুগা দিবি না, তুই একদিন কাম গেলে আর দিন যাস না, ট্যাক্স চালিতে গেলেও ঠিক মতো চালাস না, কি কাম করবি তুই, কি এরম করস কা। তারপর ভাই আবার কয় যে ওরে বিয়া করাই দিন, বিয়া করাই দিলে সব ঠিক হয়ে যাবো। আমি কি না ভাই এটা সম্ভব না, আমি এখন বিয়ে শাদী করতে পারবো না, আর বয়স থেকে আমার বিয়ে শাদী করা। মায় কয় হরে বিয়ে করাই দিন, পরে কয় যে না বিয়ে শাদী কর সমস্যা নাই, আমার বঞ্জিরে আনবো আমি তুললে গা। আমি কই এখন আমি বিয়ে শাদী করবো না, যদিও আপনারা পছন্দ থাকে এখন রাখেন, আমি দেখেছি আর দুই বছর পরে বা দুই তিন বছর পরবি এখন। কয় না তুই বিয়ে অনেক করতিব, তুই বিয়ে না করার পর্যন্ত তুই ভালোবি না। ঠিক আছে তাই দেখেন, ঠিক আছে বিয়ে করে তো ভালো করেন, আপনি যেটা ভালো মনে এটাই করেন। কয় তাহলে তুই মেয়ে দেখবি, আমি কি না মেয়ে কি দেখুন, আপনি যেহেতু বিয়ে করবেন আপনার বঞ্জি আপনার পছন্দ পছন্দ, ও আমি আর মেয়ে দেখতে যাইনি ওই বাড়িতে। শনিবার দিন আমার মায়ের বাড়িতে যায়, আমার মায় আব্বা আমার বড় ভাই ওর খালাগো বাড়িতে যায় জালালপুর, আমি আর জানি না যে জালালপুরই বিয়ে করতেছে।
মানে আপনি কাকে বিয়ে করছেন কিছু জানেন
না? জানেন না।
ওকে,
তো এভাবে আর কি যে মেয়ের কথা বলছে, যখন আমি গাড়িতে ডিউটি করি তখন মেয়ের আমরা দেখছি, আমি গাড়িতে আসতে তো এটে পড়তো গরিবেশ্বর স্কুলে, তো মেয়ের সাথে আমার সাথে মানে দেখা হয়েছে, কথাবার্তা হয়নি, ভাড়া নিতাম না, আমার ভাই বলতো এটা আমাকে খালাতো হইন, তখন নাকি ভাড়া করে নিতাম মানে দেখছি ওটা আমিও।
আচ্ছা
আমার দেখছি, পরে আমার মায় এসে বললো শনিবার দিন গিয়া বিকেলে এসে আমার বলে যে সব ওরা জমজ দুই বোন ছিল যে বিয়ের তারিখ নিয়েছি সোমবার দিন বিয়া। আমি কি সোমবার দিন তো জাকিরের বিয়া, কই জাকির আর তোর বিয়ে একদিন এক সময় ওরা দুই বিন জমস। আমি তাহলে কি আপনি রিনা খালার মায়ের কথা কন? কমি যাতে ঠিক আছে করে লেছেন সবকিছু তো হয়েছে, কয় তোর বন্ধু বান্ধব কয়জন কবি কয়ে নে আর আমরা বরজাইতে যাবো দেশ। তো আমি কি আনুষ্ঠানিক ভাবে কহ অনুষ্ঠান ভাবে, তো আমি জাকির ভাই আর কয় হ্যার অর দেশ যাইবো আমরা দেশ যাবো, আমি হ্যার দুইটা মায়া জমস ওরা দুই বোন হোক একদিনই বিয়ে দিবো, একদিন জন্ম একদিনই বিয়া, কহ একদিনই বিয়ে দিবো দুই বোনের এক অনুষ্ঠান এক কাজই দিবে পরে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের 150 লোক যায়, ওনারা আসে 150, তো 300 লোক এটা বাড়িতে আর কি গ্রামের বাড়ি, তো অনেক ঝামেলা হয়ে যায় খাওয়ান দাবার খাবার দাবার নিয়ে, কেউ খাওয়ান পায় কেউ পায় না। আমাদের বরজাতি বলে যে আমরা ওই জামেল লাগে, আর ওই গোজা বরজাতি বলে যে আমরা এই জামেল লাগে, মানে পেঁচ খাওয়া যায় জিনিসটা অনেক কিছু পেঁচে বেশি হয়ে যায়। তো খাওয়া খাইনি আমার বোনের সাথে, আমার ফাহিমা যে আমার জিমের সাথে আমার বিয়ে হয়েছিল ওর নাম ফাহিমা, ওর ভাইয়ের সাথে তর্ক বিতর্ক দিকে যায়, তর্ক বিতর্ক হওয়ার পরে আমার বড় ভাইও যায় এই সময় তর্ক বিতর্ক করে, করার পরে এরা আর কি এক সময় বড় জিনিস মানে জিনিসটা আর কি গ্যাঞ্জামি দিকে যায়। গ্যাঞ্জামি দিকে যাওয়ার পরে আমার বোন আমার রাগে কইতাছি সব এখানে বিয়ার সাথে দরকার নাই, এখানে বিয়ার সাথে গরম না তোর, আমরা কে গো বাইতেছি কোনো সমাজ নাই কোনো নমাজ নাই, যে এতগুলো মানুষ এসে খাওয়ানোর কোনো ইয়া নাই সিস্টেম নাই, হ্যাঁ কইতেছি যে আমরা কি করবো মানে 300 আপনার দুই বার যদি মানুষ এক হয়ে গেছেন গা, আমরা খাওয়ান কে আছে কে দিন ফেলের আনছি, আমরা আমরা তো কথা ছিল একবার যদি আগে যাবো একবার যদি পরে যাবো, কিন্তু দু বার যদি এক সময় গেছি গা ব্যস্তই কারণে লেগে গেছে। যাই হোক ওখানে হওয়ার পরে বিয়ে শাদি হয়, হওয়ার পরে আমরা বাড়িতে আসি রাত্রে, রাত্রে আসার পরে আলো একসাথে দেন আর কি, আমাদের স্বামী স্ত্রী আলাদা রাখে, তো আমি রাত্রে সিসিটিভি দেখে আমি রাত্রে শুয়ে পড়ছি, আর ও আমাদের বাবির সাথে ছিল। ওদিন গেল পরদিন ওগোবাড়ি থেকে নিতে আসছে, যাইলাম ওগোবাড়িতে আমার বন্ধু বান্ধব নিয়ে আমার আত্মীয় স্বজন আমরা সাত আটজন গেলাম, গিয়ে ওনাদের বাড়িতে একদিন বেড়াইলাম, এরপর দিন আমগোবাড়ি থেকে আবার আনতে গেছে সবাই নায়ার আর এনার যা কি বলে নিয়ে আসছে। তো ওদিনকে আর আসি আমগো এক সাথে দিছে, তো আমার যে বিয়ে করাইছে তখন আমার ঘর উড়াইতে পারেনি, মানে ঘর ছিল না, তো আমার নানি ছিল একলা, আমার নানির ঘরে আমাকে বাসর সাজাইছে, যে তোরে আমার যখন বাড়ির ঘর থেকে আমার ভাই বোনেরা নিয়ে আসে বাসর ঘরে নানির ঘরে, তখন ও আর কি মানে ঘাবড়ায় যায় যে আমার এই আমার স্বামী বাড়ি থেকে আমার ওদিকে নিতে আসে। পরে গেছে আমার দেখে কয় এরা কে ঘর, আমি কি আমার নানির ঘর, কয় তো আপনি ঘর উড়ান নাই, আমি কি না আমার বারিন্দা ছিল যে একটা বারিন্দা, ওই বারিন্দাতে আমরা থাকি, কয় তাহলে আপনি বিয়ে করছেন, আমি এক চাল উঠে নিয়ে আসে মায় তাড়াহুড়ো করে বিয়ে করাইছি যে তোমার ভাই বোনের যে তারিখ একদিনে এই কারণে আনিলাম গো বিয়া করেন আরো মাস দুই পরে এরকম একটা প্রোগ্রাম ছিল তোমাকে বাড়ি ঠিক হয়েছে যে দুই বোন তোমাকে একসাথে বিয়ে দিবে এক অনুষ্ঠানে দিয়ে দেবো এরকম যাই হোক আমাদের যা ভালোবাসার মানে কথাবার্তা মিলনমিশন হয় হওয়ার পরে পালিয়ে যায় দুই তিন দিন পরে ওরা আমার নিতে আসে নিতে আসার পরে ওরে দিয়ে দিই এখন দিয়ে দেওয়ার পরে এরপরে আনতে যায় ও আইব না তো মায়ের কয় তখন বললাম ওই থেকে আবার পাঁচটা দিন থেকে আবার আয়পুরিস মন খারাপ লাগলে তো আমার বয়স ছোট কম তখন আরো বয়স কম তো আসে না পরে আমি আমার ওকে বাড়িতে যাই আমি কি আর মায় নিতে এলো মানে গেল না আমার বাল্লায় না আমি লিখে যাই না যাব না আরো দুই তিন আমার বাড়িতে থাকবো আমার বাড়িতে আরো পাঁচটা দিন আমি থাকতে চাই ঠিক আছে তো থাকো তা আমি ওখান থেকে চলে আসলাম আইসা আমি বিয়ে শাদী করছি এখন তার বেকার থাকা সম্ভব না তোমার একটা ব্যান এনে দিল আমার মায় সাড়ে চার হাজার টাকা ব্যান কিনে দিল তো ব্যান চালাইতে শুরু করলাম আসলে আমি মানে মন থেকে যে হ্যাঁ আমি আর বান্ধবী সন্ধানী করবো না সুন্দর মতন কাম কাজ করিয়া আমার জীবনটা আমি সাজায় নিবো আমার জীবনের পিছনে যা ঘটে গেছে তো গেছি ওটা করে আমি আর পাবো না তো আমি ব্যান চালাই তিনশো চারশো সাড়ে তিনশো দুইশো আড়াইশো এরকম আর কি রোজগার হয় তো ও খবর পায় যে আমি ব্যান নিছি ব্যান চালাই ও আসে আমার ছোট ভাই আনতে যায় সাতখানি পরে পরে আসে আমার বাপে আসে বলে যে ব্যান চালান ক্লিয়া তো আমি কি কাজ করে তো খাই কনা ব্যান চালান ছাড়া তো আরো অনেক কাজ আছে আমি কি অনেক কাজ আছে ঠিক আছে কিন্তু সব কাজ তো আমি জানি না আর আমি টিলার চালাতে জানি টিলার চলে মাসে তিন বছরে তিন মাস তো কাম করে তোমার খাওয়া সম্ভব না কয় ঠিক আছে তো ব্যান ছাড়া অন্য কাম করতে পারবো ঢাকা যাও গা আমি কি না ঢাকা আমি যাবো না কারণ ঢাকার পিছনে ডিটেলস তো আমি জানি ও তো আর জানে না ঢাকা যাবো না আমি দেশে থাকুন পরে মানে আমার রাগ ব্যান চালায় খাই সরম করার ব্যানাল্লার স্ত্রী কি যাই হোক এটা অনেক বুঝায় রে দুজন পরে তেরাম করে পরে মাসানির ভিতরে আমাদের ঝগড়া হয়ে যায় দুজনের দুজনের ঝগড়া হয়ে যায় ওই ব্যান চালান ব্যান চালান নিয়ে আমার একটা খারাপ বকা দেয় আমি ওরে মারি হাত থাপড় দেই পরে একটা থাপড় দেওয়ার পরে কইতেছি যে অহনি আমার মানুষ তুই মানে আপনি থেকে তুই তুই বাসার ভিতরে আসা পড়ছে তাই আমি কিন্তু অহনি তুই তামারে তুই তামারি গস পরে আমি ওরে অনেক মানে সেটা থাপড় দিই বাড়ি বুড়ি দেই ও আমার আর কি আগায়াত দেন আমার বকা বকি করে মুখে অনেক কথাবার্তা বলে বলার পরে অকবাড়িতে চলে যায় মাসানি অকবাড়িতে থাকে আনতে যাওয়ার পরে ওই আসবো না আবার অনেক কয়েকস্থানে কয়নি পরে আমার বাপে যায় ও বাপে আসে মুরব্বীরা আর কি যায় যার উপরে যে তোমার সমস্যা কি কিন্তু সমস্যা কথা বলে না যে কি সমস্যা কি নিয়ে ঝগড়া তোমার খাওয়ান দাও না বা এইসব কাপড় চোপড় দেয় না বা তেল সাবান দেয় না সবই ঠিক আছে ঝগড়াটা কি নিয়া একচুয়ালি আমার দেখতে পারে না আমার স্ত্রী আমার একচুয়ালি আমার অ্যাক্সিডেন্ট দেখতে পারতো না তো ওইখানে আমরা মাসখানি পরে ওইখান থেকে আনার পরে ওর মামাতো ওরা নিতে আসে তো নিতে আসলো মামাতো ভাই এটুকু পরিচয় যে ওর মামাতো ভাই আমাকেও আর কি মামাতো ভাই হয় আমার খালাতো ভাই বোন আমার মামাতো ভাই কিন্তু পরিচয় নাই আর আমরা চিনতাম না আমার চিন্ত না পরে ও নিতে হ্যাঁ নাম ছিল রুবেল রুবেল ভাই নিতে মতন মায়ের কইল যে সেদিন গাইছে ওগো ভাই তো অনেকদিন থাইকা না নিলে না কনা আমি রাখাতে তিন বলাইছি বিয়ের অনুষ্ঠানে ছিলাম না তা আমরা আরো লয়ে যাই ইসবে গিয়া বেড়াই মনে দু একদিন পর
আচ্ছা
দুই তিন পরে যাওয়া দরকার কি একলগে যাই আমি আবার দরকার ট্রাক চালাতে যাবো গা কালকে আইসাপুর মোহনে
আচ্ছা
কয় তাহলে আপনি আজকেই যান ট্রাক্টার লাগলো কথাবার্তি কয়া আপনি আমাকে দুই তিন পরে আমাকে বাইতে আইসা দুই তিন দিন থাকেন বুঝে আছে ঠিক আছে আমার ট্রাক চালাতে যাবো মনে কথা হইতে যাওয়ার দরকার তাই যাও তুমি তোমার মামা তৈলে যাও গা আমি আসবো মনে কয়দিন পর পরে আমার মামা তৈল লাগে গেল গা
প্রিয় শ্রোতা আমরা একটা বিরতি নিতে চাই জায়গাটিতে আপনারা শুনছেন ইউসুফের জীবনের গল্প ইউসুফের জীবনের গল্প শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত আসলে বিলিভ করা যাবে না যে আজকের এই গল্পটি আমাদেরকে কে শেখাবে একেবারে সমাজের সাধারণ একেবারে আমরা যদি বলি গ্রাসরুট লেভেল প্রান্তিক পর্যায়ের একজন মানুষ হচ্ছে ইউসুফ যাদের আর্থিক অবস্থা প্রচন্ড অনটনের মধ্য দিয়ে যায় এবং পরিবারের সে পাঁচ ভাইয়ের মধ্যে চতুর্থতম আর তার জীবনের গল্পগুলো আজকে আমরা এখানে শোনার চেষ্টা করছি দেখা যাক শেষ পর্যন্ত সে আমাদেরকে কোন দিকে নিয়ে যায় তার জীবনের গল্পে কোন অনুভূতি আজকে আমরা এখান থেকে উপহার পাই আপনারা যদি ওকে দেখতে চান কিছু বলার থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আরও একবার বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন ফিরে আসছি ঠিক রাত বারোটা ছয় মিনিটে
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রিয় শ্রোতা সময় এখন রাত বারোটা বেজে ছয় আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920
আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আজকে ইউসুফ, তার জীবনের গল্প নিয়ে। আপনাদের সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসার জন্য, তাকে দেখার জন্য, এবং একই সাথে যদি আপনি হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হতে চান, আমাদের ফেসবুক ফ্যান হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনারা যদি আপনাদের জীবনের গল্প আমাদের এখানে এসে বলতে চান, আপনারা নিশ্চয়ই আমাদের ফোন নম্বরটি জানেন, সেখানে ফোন করে আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলতে হবে। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আপনি আরো একটি নাম্বার রয়েছে আমাদের টিএনটি নাম্বার, সেখানেও ফোন করতে পারেন 9115668। আরো একবার বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারগুলো স্পষ্ট করে বলবেন, তারপর আপনার জীবনের গল্পের সারমর্ম বলবেন। ওকে, আবারও ফিরছি ইউসুফের কাছে। ইউসুফ, তারপর কি হলো?
ওর মামাতো ভাই সরে নিয়ে যায়, ও তো আমি আর যাই না, আমি যেখানে গাড়ি চালাই ওখানে চলে আসি, ওনার সাথে কথা বলতে।
গাড়ি চালাতেন মানে কি চালাতেন?
টিলার চালাতেন, মানে কথা বলতে চলে গেছিলাম।
আচ্ছা, টিলার চালাতেন।
টিলার, জি, জমির টিলার চালানো, কথা বলতে চলে গেলাম। যা বললো আসলাম যে ঠিক আছে কাকা, আপনার গাড়ি আমি চালাম, তোর কথাবার্তি করে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে মারে কইলাম যে মা, আর দুদিন সময় আছে, দুদিন পরে ট্যাক্স চালাতে যাইতে হবো। কয়তো দুদিন পরে ট্যাক্স চালাতে গেলে গা, তো ফাই গেছে দুদিন হয়েছে, তুই যা জগবাট থেকে গিয়ে ঘুরে দুদিন থাকে আর ওরে নিয়ে আয় বাড়িতে। বুঝে আছে, ঠিক আছে। তো আমি ফাহিগো আমার শ্বশুর বাড়িতে যাই, যাওয়ার পরে আমার স্ত্রী বাড়িতে নেই। তুমি বললাম যে ফাহি কোথায়? কর মামা বাড়িতে গেছে। তা আমি আরো আটটা তোর মামা বাড়িতে গেলাম, গিয়ে দেখি যে মানে ওর মামা তো ভাই, ওরা দুজনে খাটের চোখের উপরে বসে কথাবার্তি বলতেছে। পরে আমার দেখি কি আশ্চর্য হয়ে গেল, আপনি কখন এলেন, কেমনে কে আসে বিষয়ে খোঁজ খবর নেই? আমি কে আইসি যে একটু কিছু বন্ধুরা। ফাহি কইতাছে যে এমনি বললেন তা বাড়িতে শুনুন সময়।
আপনার স্ত্রীর নাম কি ছিল?
ফাহি,
ফাহি, ফাহিমা। ওকে,
ডাক নাম ছিল ফাহি।
আচ্ছা,
বৈশা বিস্কিট টিস্কিট দিল, চার মুরটি দিল, ওগুলো আর খাইলাম না। পরে মামার ঘরের সম্বন্ধে আমার শালি, আমার স্ত্রী, আমরা সবাই হাঁটতে হাঁটতে আমার ওকে বাড়িতে আসলাম। আসার পরে ওই দিন দুপুর বেলা আমি খাওয়া দাওয়া করে বলতেছি ল ফাই রেডি যামোগা। কয় না, আপনি যান, আমি আজকে যাবো না। আমি কি যাইবো না, মানে পাঁচ দিন ধরে আইসো, আমি যামগা ট্রাক্টর চালাইতে, চলো আবার তুমি কয়দিন পরে আয়ো, আমি যাইতেছি কে যেহেতু আমি বাড়িতে চার পাঁচ দিন থাকি, তুমি আইসা পড়ো। কয় না, আমি যাবো না, আমার ভালো লাগতেছে না, আমি কয়দিন পরে যাবো। তখন ওই চিল্লা চিল্লি যাইবো না গেলি কেন, মানে যেমনি মনছো এমন করতেছো তুমি, ঠিক না? পরে আমি চিল্লা বললাম করে আইসা পড়ি বাড়িতে এসে আমার করলাম এরকম আপনাকে বহে নেয়। কয় আছে, ঠিক আছে। আমি পরদিন সকালে ট্যাক্স চালতে গেলাম গা, সাত দিন পর বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখেও আসেনি। পরে আমি আমার ছোট ভাইয়ের পাঠাইলাম আনতে, আমি যা তোর বাবির আনতে যা। পরে আনতে গেছে বাড়িতে আইলো, আর পরে আমি কইতেছি যে এতদিন রইলা বাপের ভাই, কারণটা কি? কয় রয়েছি মন চাইছে। আমি কিনা এরকম তো ঠিক না, তুমি যেভাবে তুমি মন চাইবো অতদিন থাকবা, আমি গেলাম আমার লোক আইলা না, দুই দিন পরে আসা, আসার পরে কথা, তুমি এও কাজ গেল আইলা না। এখন তো আইসি, আচ্ছা আইসু ভালো বসো। তো পাঁচশো করলো খাওয়া দাওয়া হইলো, রাত্রে বিছানায় শোয়ার পরে দুজনে শুয়ে আমার বারিন্দাতেই, বারিন্দাতে শুয়ে রয়েছি, শুয়ে দুজনে কথা বলতেছি, কথা কথা বললো যে মানে আমার অন্য আচরণ দিয়ে যাচ্ছে ব্যাপারটা, কি তুমি এরকম করতেছো গেলিয়া, তো কেরকম করবো আমি? কি আমি তো বাইর থাকি না, হারাগি গাড়ি চালাই, আমি এতদিন পরে আইসি, আবার কালকে যামুগা, মানে অনেক কথাবার্তি বলে, কিন্তু আমার সাথে খারাপ বিহেভ দেখায়, তুমি খারাপ ব্যবহার দেখাইতেছো গেলিয়া। খারাপ ব্যবহারে কি লোহেনে আমার শরীর, মানে আদ দিতে মনে শরীর আমার শরীর টাচ করবি না, আমার দৌড়বি না, মানে বিশ্রী কথাবার্তা। পরে আমি এক সময় রাগ চড়ে যাই, আমি একটা থাবর দিই যে তুই এরকম করতেছ গিয়া, তোর ব্যবহার এরকম, মায়াবার করতে গিয়ে চিরাচিলি করতেছে, তোরা কি শুরু করছিস রাতকিরা? পরে অনেক জগাধারটি হয়, আর আমি মার দিই, মারি, মারার পরে ও বাড়িতে চলে যায়। যাওয়ার পরে তিন মাস আসে না, আমি তিন মাসই ট্রাক্টর চালাই, তিন মাস পরে আর আসে না, ট্রাক্টর চালাই বাড়িতে আসি, আইসা মাস এক মাসের মতো আইজারা থাকি। থাকার পরে আমার বিয়ের বয়স প্রায় নয় মাস দশ মাসের মতো যখন, তখন আমি ওদের বাড়িতে যাই অনেকদিন পর, ওরা আনতে যাওয়ার পরে খামা মানে অনেক কথাই নাই কথা, ওর মা বাপে অনেক কথাই অনেকে করতে আসে, বউ মারস, বউর সাথে ব্যবহার ঠিক করস না, সহ্য নাই, কথাবার্তা ভালো না, তোর তোর কাছে আমার মায়ের দিম না, ঠিক আছে অনেক কথা। আমি কি ঠিক আছে দোস্ত, আমার একলা না, মানে কিলিয়া আপনি মেরলে, আমার শাশুড়ি সুপ্রসাদ বলছি যে আপনি মেরলে কিলিয়া ঝগড়া হয়, আপনি মেয়ে কি জানে না জানে, এগুলো আপনি মেয়ের জিজ্ঞাসা করেন, কোন ব্যাপারটা নিয়ে আপনি মেরলে এরকম এরকম করবে কেন? ঠিক আছে, আমি তোর ভাইঙ্গে আমার শাশুড়ি সবকিছু বলতে পারি না। পরেও আমার শাশুড়ি বকাবকি করে করে আমার সাথে দিয়ে দেয়, বাবা পিছনে যাইছে নাও, সাবধানে চলো তোমরা, একটু বুঝায়ও। আমি আছে ঠিক আছে। পরে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে জাস্ট 15 থেকে 20 দিন 20 দিনের ভিতরে একদিনও আমার সাথে আর কি শোয় নাই, মানে আমার খাইতে হয় না, আমার বাবির লগেও ঘুমাইছে। 15-20 দিন পরে আমার মানে জিনিসটা আবার অন্য ডিস্টেন্সে যায়, মানে মাথা গরম হয়েছে। পরে আমার নানির আমি জিজ্ঞাসা করলাম, নানি তোমার নাতিনি এরকম করতেছে, আমি কি করতে পারি? ওই নানি শাশুড়ি বলতেছে যে দেখ ইউসুফ, তুই আমার নাতি হয় আমার নাতিন, আসলে কি ওর মামাতো ভাইয়ের সাথে ওর তো একটা সম্পর্ক তো কি সবাই জানতো না আর কি, এরকম কিছু হইতে পারে। আমি কি তাইলে জিনিসটা আমার ভাঙ্গিয়া করতো, আর তখন আমার কাছে বিয়া বইল কিলিয়া, আর এখন এরকম করবো কে? পরে আমি ওর বাড়ি থেকে আরো মার দিই যে তোর মামাতো ভাইয়ের লেগে তুই আমার লাগে এরকম করস, অনেক কথাই বলি, বললো আমি মারিও আমার বকাবকি করে। পরে ওর মামা আসে, বড় মামার ছেলের সাথে ওর মানে সম্পর্কটা, ওর মেজু মামা আসে ওরে নিতে, ওর মেজু মামা আসে, পরে ওর মেমোর সাথে আমি অনেক বকা ওর বকাই করি, দুই ফ্যামিলি ঝগড়া হয়ে যায়, আমার ফ্যামিলি আর ওর ফ্যামিলি, ওদের কাছে এসে ওরে নিয়ে যায়, পুরোপুরি এসে নিয়ে যায়, আমার বাড়িতে ঝগড়া হয়, আমার ভাই আমার মারে যে তোর শান্তি কোন আনি নাই। পরে আমি দেশি আমি থাম না, আমি নাকি সব জায়গায় অশান্তি আর সব জায়গায় গ্যাঞ্জাম, তখন আমি কইনি বিয়া করুম না, আর এখন যাইতাম এরা বিয়া করাইছেন, এখন এই ঘটনা এই অবস্থা, এই জন্য আমি দেয় না। ঠিক আছে, তো আমি সন্ধ্যা 7টা-8টার দিকে বাইরে থেকে বের হয়ে যাই, তো এক বাসের ড্রাইভার সাথে আমার কথা হয়, বললাম যে ভাই কোন কাজ কাম দেওয়া যায়, পরে কয় আমার লাগে হেল্পারই কর। আমি কি হ চলে ঠিক আছে, তো রাত্রে কয় তুই রাত্রে গাড়িতে কাপড় চলে আপুরিস, সকালে আমরা গাড়ি ছেড়ে দিন পশ্চিম হান্তে, আমি বাড়ি থেকে এলাম না, বাড়িতে না কয়ে আসবো না, রাতে 3টা বাজে আমি বাড়ি থেকে বাইরে বেরোলাম, কুসাহাটে আসি, বলে রাতে 3টায় বাসে উঠি, উঠার পর দিন সকালে বাসের সাথে আমার ঢাকা আসা, আবার ফার্স্ট সায়দাবাদ, তখন আর কি সায়দাবাদ যাত্রাবাড়ি, তো আপনার এই সেটটা আর কি আমার পরিচিত ছিল না, আমি সেটে কখনো আসিনি, আমি ঢাকা ছিলাম জাস্ট বাংলা মোটর গ্রিন রোড এরকম ভিতরে আমার চলাচল ছিল, তো এখন ঢাকা আবার আসলাম, যাক ওদিকে আমি যাবো না, বাংলা মোটর বা কারণ বাজার বা আপনার ওই যে হাতিপুল, তাই বাসে হেলপারি করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি ভালো। তাই একদিন আমাদের রাত্রে নাইটে গাড়ি গেল গোসাট, গাড়ি স্ট্যান্ড রাখে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গেলে মায়ের কয় কই থাকস, দেখি না মেয়ে কি কাম করস, তুই কই কে রস, আমি বাসে হেলপারি করি, তো মায় কয় ভগবানতে যাবি না, আমি কই হেরা আমি জানি না, বহুত কিছু হয়েছে রিলেটেড তোমরা জানো, পরে মায় কয় না চল আমি আর তুই যাম, পরে আমি কি না আমি যাম না আপনি যান, পরে আমার মাই গেছে, আমি ওদিন গাড়িতে চলে আসি, আমার মায়ের যাওয়ার পরে ওর ওই মামাতো ভাই আমার মানে অনেক অপমান করে, মানে অনেক আমার খালায় মানে সারা সবাই আমার অনেক বকাবা মানে অনেক বকাবাজি করে, আপনার ছেলে ভালো না, আপনার ছেলের হ্যাঁ আমার মেয়ে দিব না, 2-3 দিন ঘোরার পরে যাওয়ার পরে আবার আমি আসি বাড়িতে, বাড়িতে আসে কি কেউ মা গেছিল এখানে কি অবস্থা, গেছিলাম ওরা অনেক বকাবকি করছে আমার অনেক জয়জাটি করছে, তোর কাছে ওর মেয়ে দিবে না, তো এভাবে এক বছর পার হয়ে গেল, এমনি কাদা সিঁড়ি কথাবার্তা এইভাবে সেভাবে, এই গাড়িতে ডিউটি করতে করতে সায়দাবাস থেকে পরিচয় হইলো এক চিরাং ড্রাইভারের লগে,
আচ্ছা
ড্রাইভার লগে পরিচয় হইলো, হাল্লা কত হইলো, ওই গাড়িতে এক কন্ট্রাক্টর ছিল, নাম ছিল আলামিন, তো ওর সাথে আমার খুব ভালো একটা ক্লোজ সম্পর্ক হয়ে যায়, তো ডিউটি করতে করতে আমি আলামিন একসময় বললাম কি ভাই আমরা তো পোষায় না, 100 টাকা রোজ দিত আমাকে, যাইতে 100 আইতে 100, 200 টাকা কি হয়, তা আমরা আলমোবারকের ড্রাইভার লগে কত আমরা অলঙ্কার লাইনে ডিউটি করব, পরে আলামিন কইল ঠিক আছে চল দেখি যাই, পরে আমরা অলঙ্কারে গেলাম ড্রাইভারের কাছে গিয়া কয় গাড়ি তোর খালি নাই 4-5 দিন লাগবো, আলামিনের বাপ মা আলামিনের ছোট বোন ওরা যে ঢাকা ফ্যামিলি না থাকতো সেটা আমি জানতাম না, তো সায়দাবাস তো না একদিন আমরা গাড়ি নিয়ে সায়দাবাদ আসছি, সায়দাবাদ আসার পরে ড্রাইভার লাগে যে গাড়িতে আমরা আসলাম ওই ডিউটি করি, আমি ওরা এক গাড়িতে ডিউটি করি, ও কন্ট্রাক্টর আমি হেল্পার, ড্রাইভার লাগে ওর কথা কাটাকাটি হয় পরে গাড়ি থেকে আমরা নেমে যাই, ও নেমে যাই আমিও নেমে যাই, এই গাড়ি তার ডিউটি করবো না, তা আমার সাদাবাস্তার রিস্কিয়া তুটলো যাত্রাবাড়ি সুতি খালপার, যাওয়ার পরে ঘরে ঢুকাই ওর মারে দেখলাম, আমি সালাম দিলাম আসসালাম আলাইকুম, ওর ছোট বোন কই আপু ভালো আছেন, কহা ভালো আছি, তা আমি আর গেলাম কি লো কইলো আমার মা এলো আমার ছোট বোন আর ওর বাপে টিভি দেখতেছিল আমার বাপে, সালাম দিলাম সালাম কাকা দেখার পরে আমরা লুঙ্গি টুঙ্গি দিলাম, আমরা গোসল গোসল করে রাতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওখানে শুয়ে নিলাম ওগো বাড়িতে, তো দুজনে ঘুমায়া তোমার সকালে উঠছি, উঠে আমরা স্ট্যান্ডে আছি সাদাবাস, সাদাবাস স্ট্যান্ডে আছি গাড়ির খোঁজে, চিটাঙ্গের গাড়ির ড্রাইভার লাগে কথা হচ্ছে আমরা এই গাড়িতে উঠবো, তো ওই ড্রাইভার লাগে কথাবার্তি কইছি আর 2 দিন পরে আসতে হবে, তো 2 দিন আমরা ফিরি কাজ কাম কাজ নাই, তোর ওগো বাড়িতে আমার কয় যে তোর আর কোন যা লাগবো না, কোনো থাকা লাগবো না, তুই আমার লাগে আমাকে বাড়িতে যে কদিন লাগে থাক, এমনি থাকে এমনি খায় সমস্যা নাই, তো আমি ওদের বাড়িতে আইতেছি গেছি, ওদের সাথে রয়েছে ওর মার সাথে ওর আব্বুর সাথে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে, মানে কাকা কাকি বলতে বলতে ওনারা আমার যান জীবন দিলে তো আমি ওনাদের যান জীবন দেওয়া শ্রদ্ধা করতাম বা শ্রদ্ধা করতে আমি ওনাদের সম্মান করতাম। আমার বোন যে সুলতান আপু তো উনি মাঝে মধ্যে আমার দিকে তাকায় থাকতো বা আমার দিকে তাকে হাসতো বা আমি গোসল করতে যাইতাম উনি আমার লুঙ্গি নিয়ে যেত বা সাবান নিয়ে যেত আমার কাপড় সব চিপড়াইতে যেত আমি দেখে না পা আমরা আমি গোসল করতাম পানি কল চাপ করতো যে আমি চাপাই তার সমস্যা নাই আপনি যান কনা ভাই দিয়েছিলি চাপাই দিই আমি কি না সমস্যা নাই যান। তো ওরকম পাঁচ সাত দিন গেছে ওদের বাড়িতে তো আমরা চিড়িয়া সাদাবাদ আইসি পাঁচ সাত দিন পরে ড্রাইভার কাছে পরে আমাদের গাড়ি দিছে দুজন এক গাড়িতে ডিউটি করতেছি। তো আমরা কক্সবাজার লাইনে চট্টগ্রামে ডিউটি করি নাইডে এখান থেকে নাইডে ছাড়ি এখানে সকাল দশটায় যে আমরা পৌঁছাই চট্টগ্রামে প্রায় সাত আট মাস গেল এই সাত মাসের ফাঁকে ফাঁকে আমাদের ছুটি দু একদিন পর ছুটি নিলে আমরা ওদের বাড়িতে যাই আলামিনার বাসায় যাই আলামিনার মনের সাথে মানে কথাবার্তা চলায় আর টিভি টুবি দেখি আর অনেকটাই লাইক করে উনি আমার দেখেছি আমি গোসল করে আসলে তেল বোতল দিত তো এমনি মোটামুটি ভালো সম্পর্কে ছিল। তো আলামিনের বাপে আর মা আমার অনেক আদর করত। সপ্তাহে ছুটি পাই ছুটি পাওয়ার পরে দুজনে দেশে গেলাম ওই শরীরপুর থেকে গেলাম আমি আমাদের গ্রামের বাড়িতে গেলাম গ্রামের বাড়িতে যাওয়ার পরে মারে কইলাম কি ব্যাপার মা এটা কি খবর কর না বাবা এখন কইতে পারি না এটা যেমনি এমনি আছে তোর বউ আগোবাইতেই আর কোনো খোঁজ খবর লয় না আমরা কোনো খোঁজ খবর লই না এখন আমি কি তাইলে আপনার বোন যে আইবো না না আইবো বা ডিভোর্স দিবো বা আমার ভাত খাইবো না এরকম কিছু কয় না এরকম কিছু কয় না পরে আমি ওদের বাড়িতে যাই ঠিক আছে আমি আনতে যাই দেখি এতদিন তো রাগ করে হতো বাপের বাড়িতে পাঁচ ছ মাস থাকে এখন যাই দেখি পরে ও বাড়িতে গেলাম আর আমি সরাসরি বলছি যে ফাহিমা তুমি এখন আমার সাথে যাবা নাকি কয় না আমি এখন আপনার সাথে যাবো না আমি কি না গেলে তাহলে কি তুমি কি করতে চাও তোমার মামা তো বললে তোমার কি বিয়ে দিয়ে যাবো আমি রাগ হয়ে বলছি অনেক কথা আর কি পরে কয় আপনি উল্লা পাল্লা করবেন না হেন কি কইছে আপনার মামা তো বললে আমার সম্পর্ক আছে রুবেলা আমার ভাই ওনার লগে আল্লাহ আমার লগে উল্লা পাল্লা কোনো সম্পর্ক নাই বা কিছু একটা না আপনি বানাছেন এডি কইবেন না আপনি ভালো না এটা কোন আমি কি আমি ভালো নাকি আমি ভালো না এটা আমার দেখাও দোষ দেখাও যে আমার দোষ দেখায় যে আমি কাম করি না টাকা পয়সা বাড়িতে দিই না ঠিক আছে আমি সিগারেট খাই জুয়াটা খেলি এরকম মানে বাজে কথা বলে তাই বলি যে না সে আসলে যেরি করতে আসছো সেরি কোনো কথা না এখন দশ কথা এক কথা আমি তোরে নিতে আইসি তুই আমার সাথে চল কয় না হয়তো আমার সাথে আসলোই না ওর ভাইও আমার সাথে অনেক রাব ব্যবহার দেখাইছে পরে আমি রাগ হয়ে ওখান থেকে চলে আসি চলে আসার পরে আমার আব্বা আমার মায়ের যায় ওনাদের সাথে ওরে দেয় না দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে ওরা আর কোনদিন আনতে যাবেন না ও আমার অনেক বকাবজি করে যে আল্লাহ ভালো ভালো মানুষ নিয়ে যায় বা তোর আল্লাহ দেখে না তোর আল্লাহ নেয় না ভালো মানুষ নিয়ে যায় দুনিয়ার তন তুই মরতে পারস না আল্লাহ তোরা লয়ে যেতে পারে না আমি মসজিদ টাকা দিম অনেক কথা বলে পরে আমি ওন থেকে আগে অনেক চলে আসি চলে আসার পরে আমি আর বাড়িতে যাই না বাড়িতে বাজার আমার বাবার সাথে আমার দেখো আমার বড় ভাইয়ের সাথে তাই বলে দিবে আমি ওকে বাড়িতে গেছিলাম এই কথা আমার বলে দিছে তো কয় হেটা আমি জানি না তোরা যেরম যেরম করগা আমার ভাই আমার এই কথা বললাম কিছু ঠিক আছে তো আমি গাড়িতে ওইটা চলে আসলাম চলে আসার পরে যে গুলির গাড়িতে আমরা ডিউটি করছিলাম ওই কোম্পানি একটা গাড়ি ছাড়ে গুলিস্তান থেকে মুলতা গাউসিয়া নতুন লাইন ছাড়ে তো আমরা পুরান স্টাফ আমরা ড্রাইভাররা সবাই পরিচিত ডিউটি করতে যাইস না নতুন একটা কোম্পানির সাথে আছে অল্প কিছু দুদিন দেখা গেছে তোর আটটা ক্লিয়ার মানে মোটামুটি গাড়ি চালতে জানি এখানে দুই তিন থাকলে তোরা গাড়ি চালানো শিখতে পারবি অলরেডি মানে চান্স পাই যাবি তোরা পুরান স্টাফ গুলির ব্যানার আর আচ্ছা ঠিক আছে এটা দেখা যাবে মানে ২০১১ থেকে বৈশাখ মাসে আমরা ওই অলঙ্কার থেকে গাড়িতে নামার পরে আমি গাড়িতে যাই গাড়িতে যাওয়ার পরে অলঙ্কার গাড়ি থেকে দুই ট্রিপ মারি মানে এখান থেকে অলঙ্কার যাই যাওয়ার পরে আবার ঢাকা আসি আসার পরে আমি অসুস্থ হয়ে পড়ি ঠান্ডা জ্বর হওয়ার পরে আলামিন কইতেছে আমার ইসুফ তোর শরীর ভালো না তুই বাড়িতে রাখা তোর আজকে গাড়ি লেগে যাইতে না আমি একটা লোক হেল্পার লইল মনে আমি কি না তাই আমিও ছুটি গাড়ি তুইও ছুটি গাড়া কয় না আমি ছুটি গাড়াম না আমি গলির সারব গুলিস্তান তো নে গুলিস্তান তো গাছিয়া যে গাড়ি সারছে অলরেডি মাসানি চলছ আমি ওই গাড়িতে ডিউটি করু তাই দুদিন ছুটি কাটা দুদিন আমি অসুস্থ হয়ে নিয়ে নিলে দুজন একলই গুট মনে কয় না তুই বাড়িতে যা তুই বাড়িতে যাগা আমি গাড়ি ছেড়া মেরা দেখি আনতে সাদাবাজ যাবো সাদাবাজ তোর গুলিস্তান গিয়া গুলিস্তান তোর আমি ডিউটি গলিতে ডিউটি করবো আর তোলে একটা গাড়ি দেহ আমি গেছি ঠিক আছে তাই আমি ওকে বাড়িতে গেলাম ওর বই নিয়ে আর ওর মা গার্মেন্টস চাকরি করতো ওর বই নিয়ে দুই মাস হয় আর কি গার্মেন্টস ঢুকছে এর আগে গার্মেন্টস ছিল না তো ওরা গার্মেন্টসে গেছে আমি বাড়ি ফাঁকা পাইছি ঘরে কেউ নাই তালা মারা তা আমি আলামিনে ফোন দিলাম যে আলামিন ঘর তো তালা মারা তালা মারা হইলে তুই থাক আমি আব্বারে ফোনটা দেখতেছি আব্বার রিক্সা চালায় আব্বা কই আছে তো আব্বারে ফোন দিল যে বাবা ঘর তো বাদ গেছে বাসাত গেছে ঘর তো তালা মারা কয় আমি গ্যারেজ দরের সাথে আমি কিছু নিতে পারি, যেমন আমার বাপে হাফ বেলা গাড়ি ছিল, দুপুর টাইমে বাড়িতে বাসায় সবাই তো ঠিক আছে, দুইটার দিকে উনি বাসায় এসে পড়ছে, আসার পরে আমার ছেলে অনেক জ্বর, পরে উনি ঘরে তালা তুলা খুলে আমার বউ ঘরও হইলো, ওরা আবার দুপুরে লাঞ্চে বাসায় আসে গার্মেন্টস থেকে, ওর মায় হয়েছে আছে, কারণ আমার শরীরে উনি জ্বরে গা পুড়ে দিতেছে, মানে অবস্থা দেখে ওর মায় কইতেছে সুলতানা ইসুপুর শরীরে অনেক জ্বর গাটা পুড়ে যায়, তা আমি ধৈর্য তার একসন্দ যাব না, আমি অফিসে দিকে তুই বাসায় থাক, তুই বাসায় থাক, ওর একটু পানি গেজি দে, পরে আমার শরীর হয়েছে, আমি ঠিকই আমার সুলতানা আমার আপু আমার মাথায় পানি ডাইলা দেয়, পট্টি দেয়, অনেক তোমার করে করার পরে আমি ওখানে থাকি, ওনারা অফিস থেকে রাত্রে আসে এসে আমার শুনে ডিম ডুম নিয়ে আসে, বাজার পুড়ি অনেক কিছু আমার নিয়ে আসে আমার কাকি, পরে আমি আলামিনে ফোন দিলাম যে তুই কই, আমি তো গুলিস্তান, আমি কি আমি তো জ্বর মোটামুটি কমছে, তা আমি কালকে গাড়ি ডিউটি করতে পারবো, কয় না তুই আরো পাঁচ ছয় দিন জিরা, বুঝলি ঠিক আছে, তো আমি পাঁচ ছয় দিন ওদের বাসায় রয়েছি, বাসায় রয়েছার পরে আলামিনের মায়ের বাপ বইনে আমার নিয়ে গাছ হয়ে গেল, তো আলামিনের মায় আর আলামিনের বইনে আমার একটা ফতুয়া একটা প্যান্ট কিনে দিল পল্লা বৈশাখে দুই দিন আগে, আর ওরা মার্কা কাপড় চোর কিনলো, তাই আমি বাড়িতে এসে চিন্তা করতেছি যে আর আমার চিনে না এরা না তো আপন করে নিল, আর আমার তুই কাপড় চোর কিনে দিল, তাই আর মানে সুলতানার যে সুলতানার পর আমার কিছু উপহার দেওয়া উচিত, তাই চিন্তা করে আমি আলামিনে ফোন দিলাম যে আলামিন আমি কালকে ডিউটি করুম, পয়লা বৈশাখে আগের দিন, আলামিনে কয় যে মনায় লগে হেল্পার ছিল, মনায় চান্স পাইছে মনায় গাড়ি চালায়, মজলুর গাড়ি চালায় মনে উনিশ আর ত্রিশ, মনার লগে তো তোর ভালো সম্ভব, তুই মনার গাড়ি ধর, বাসার তো যখন বাইরামু কাকি কাকায় বা সুলতান আপু ওনারা সবাই আমার বাধা দিছে, মানে আমার হাতও ধরে আছে যে তোমার শরীর খারাপ তুমি অসুস্থ অবস্থা তুমি বাইরে ওনার ঘর থেকে,
মানে আপনি গাড়ি চালাতে
যাচ্ছি, হ্যাঁ দেওয়া সবকিছু একজন, তো আমি আসতে চাইতেছি ওরা আমার কয় না তোমার কাজে যাওয়া লাগবো না, তোমার কালকে যা খরচা টেকা লাগে আমি আমরাই দিবো, আমি না আমার খরচা টেকা লেগে না আমার অন্য দরকার, মানে আমি কাপড় চোর কিনে দেবো সুলতান এক সুটের আমি বলিনি, যখন ঘর থেকে বাইরে আসি তখন সুলতান আমি হাটটা বাড়া দর্শক ভাই যান না আপনি, আমি কি না সমস্যা নেবি না তুমি সারো আমি যাই কাজে যাই, পরে আমি কাজে পড়লাম যাত্রা বাড়ি আমার যুগলির মাথায় বাইরে আমি দাঁড়ায় আসি, ওই গাড়িটা অনেকখানি টান্দা ওভারটেক করে আমার থুয়া গেছে গা, তা আমি কই মনার গাড়ি না মানে উনিশ গাড়ির নাম্বার করে দিছি, গাড়ি নাম্বার উনিশ আটত্রিশ, উনিশ আটত্রিশ গাড়ি আমি চালিয়ে ডালি আমি আমু, তা আমি উনিশ আটত্রিশ গাড়ি লাগে তোমার চালায়, তা আমি দৌড়ায় গেছি গিয়ে পাইছি আমি কিরে লোকাল যাত্রী উড়াইতাম আমরা কিছু ওটা ভাড়া আমরা নিতাম, তো আমি ওখান থেকে ওর গাড়িতে উঠলাম, এখন স্টাফ কটা পর্যন্ত ভাড়া কেটে গেছি আমি, ভাড়া কেটে যাওয়ার পরে কয় সব আমার শরীর ভালো না আমি একজন কথা কমু, তো তুই গাড়িটা চালা, তাই আমি আস্তে আস্তে চালাইতেছি গাড়িটা স্টাফ কটার থেকে আমি বড়বো খুব রাত চালাইতেছে অনেক জোরে গাইছে কিরে আমি পিস্তে ভাড়া ঘাটতেছি লোকাল যে যাত্রী উঠেছি কিরে তুই গাড়ি এভাবে চালাইতেছিস কিলিগা সামনে তো গাড়ি আর কয় আমি ইয়ার লাগে আসলাম করে নামা আসেন ড্রাইভার আসেন মানে ভিন্ন কোম্পানি কয় আসেন ড্রাইভার লাগে আমি কত কয়েছি যে আগে যাবো আমি দেওয়া কেমনি গাড়ি চালাই আসলামার লাগে আমি ওর আগে যাবো স্থানে আমি কি তুই ওর আগে যাবি ভালো কথা তুই গাড়ি আসতে চালা যখন যাবো সমস্যা নাই গাড়ি রিল্যাক্সে চালা সামনে খেয়াল করে গাড়ি চালা কোনো সমস্যা নাই তুই যা আমি আবার পিছন থেকে আর গাড়ির রাব দেখা আমি সামনে এসে পড়ছি সামনে এসে আমার এসে বললো যে গেটে খাড়ে আমি ডাইনে বামে দেখবো গাড়িটা কি সিগন্যাল টিগন্যাল দিব স্লো করবো বা ব্রেক করবো তো আমার একটা নর্মাল প্যান্ট পরনে ছিল আর কি পার্মানেন্ট প্যান্ট আর একটা শার্ট কেমন ছিল ফুল হাতা শার্ট তো আমি ওই গাড়ি থেকে মানে বলতে বলতে রূপসী বড় স্টান ছাড়া গাড়িটা টান দিছে পাঁচ নম্বর গিয়ে গাড়িটা অ্যাক্সেলটা ফুল বাড়ানো আমি বলছি যে মনে গাড়িটা আসতে চালা এ কথাটা বলতে দেরি গাড়িটা যেটা ডাইনে কাটলো গাড়িটা বামে বালনি দিল বালনি দেখলাম যে একটা গাড়ির ভিতরে মাইরে দিল মাইরে দেওয়ার পরে ফার্স্ট চান্স আমার হাতের বাম হাতটা বাম হাতের কবজাটা পড়ে যায় ওখানে ছিঁড়া
মানে বাম হাতের কবজি পর্যন্ত ওখানে ছিঁড়ে পড়ে যায়
ওই যে আপনার গাড়ির যে দরজার ধরে নিয়ে আসে না আমার বাইরে দেওয়া আর গাড়ির ভিট আমার হাতে ঢুকে যায় ঢুকে ওই দরজার কবজি ভিতরে আমার হাত ঢুকে যায় টান খেয়ে ওটা ছিঁড়া পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমি মানে এটা ধাক্কা খেলাম ধাক্কার পরে আমার হাত কবজা পড়ে গেছে পরে আমি কি মনে হয় কেতাস ওই কথা কইতে না কইতে মানে ডাইন সাইডে গাড়িটা নিয়ে বাম ছেলেটা বাড়ি মারলো, বাড়ি মারার পরে সামনের গ্লাস ভাঙ্গে আসে আমার এই নাক মুখে লাগে, যে কাটা কুটা এগুলো আমার সব অ্যাক্সিডেন্টে কাটা। আর আমার হাতের ভিড় থাকে গাড়ির একটা সাইডে বটিতে, ও বিটে আমার হাতের ভিতরে ঢুকে যায়, ঢুকে আমার হাতটা ছিঁড়ে নিয়ে যায় আর কি। ছিঁড়ে এখান থেকে নেওয়া যাওয়ার পরে দরজার ফুলাতা শার্টের হাতের সাথে আমার দরজা পেঁচা থাকে, দরজার সাথে শার্টটা পেঁচা থাকে, তো আমি পড়ি নেই নিচে, আমি ঝুলে আসি। মানুষ আমার গাড়ির সামনে পিছনে যারা ছিল ওনারা কেউ কোনো ক্ষতি হয়নি, মানে সামনের এক যাচ্ছে একটু হাত পা কাটছে, আর ড্রাইভার পাশে যে যাচ্ছিল ওনার নাক মুখ কাটছে, কিন্তু গাড়ির সবচেয়ে বেশি ক্ষতি আমারই হয়েছে। তো আমার এটা ছিঁড়ে যাওয়ার পরে ড্রাইভারের ডাইন সাইড দিয়ে মানে পলাইছে, ভাবছে যে আমি মরে টেরে গেছি বা এরকম কিছু। তো আসলে আমি আমার জ্ঞান ছিল, তো মানুষ অনেক ভিড় হয়ে যায় বরপা স্ট্যান্ডে, চতুর্দিকে মানুষ, আমি মাঝখানে গাড়ি রেখে আমার ঝুলনো অবস্থায় আমি আমি চিল্লাইতেছে বলতেছি যে আমার বাচ্চান কেউ আমার নিচে নামান, কেউ আমার নিচে নামান, মানে কেউ আগে যাইতেছে না। পরে ওখানে একটা এখনো আছে দোকানটা, মায়ের দো স্টোর আছে একটা, ওই দোকানদার আসে দুর্বেরা, দুর্বেরা এসে কয়ে আপনার কি মানুষ না জানো, আর মানুষটা এভাবে রয়েছে আপনার নামান জুলার হাসপাতাল অবস্থানে কোনো একটা ব্যবস্থা করেন। কয়েকটা কেয়ার মারপুত কেউ এক একজন এক কথা কয়, কেউ কেউ কেয়ার মারপুত খাইলে গেল, কেউ কেউ বাঁচলো না, কেউ কেউ ছেড়ে একটা চোখ গেছে গা, হাত গেছে গা, একটা পাও গেছে গা, মানে এক একজন এক কথা কইতেছে, আমি শুনতেছি স্পষ্ট, আমার সম্পূর্ণ জ্ঞান আছে। পরে ওই লোকটা এসে আমার দুই তিনজনে ধরে নামায় শোয়াইল রাস্তার পাশে, রাস্তার পাশে শোয়া রাখছে, হাসপাতাল নেওয়ার জন্য কেউ কিছু বলতেছে না। তো আমি বললাম যে ভাইয়া আমার আর কেউ হাসপাতাল নেন, কয় তোমার বাড়ি কই, মানে এক একজন এক কথা কয়, তোমার বাপের নাম কি, তুমি কি করো। পরে আমি কেউ কথা কান্না দিয়ে আমি পকেট থেকে ডান পকেটে আমার মোবাইলটা ছিল, মোবাইলটা আমি বাইরে করে হাতে নিয়ে ফোন দেবো, যে দোকানদার আমার শোয়াইছে মাটিতে ওই দোকানদারের মোবাইলটা নিয়ে গেছে আমার হাত থেকে। আমার ড্রাইভার আমার পাশ থেকে দেখছে যে আমার কি অবস্থা, এখন দেখেন না আমি ঠিক আছি, আমার বাঁচান সম্ভব বাকি হাসপাতাল নেওয়া দরকার। তো কোম্পানির সুপারভাইজারে ফোন দিছে, পরে আমার ফোন নিয়ে উনি এক জায়গায় ফোন দেয়, ডায়ালি ছিল আমার ক্লাসমেট বাড়ির থেকে মানে দেশের গ্রামে মহিনা, মানে ফাইভ আমরা একলাই পড়ছি, ওর নাম্বারটা আমার ডায়ালি ছিল। তো ওর দোকানে বসা ছিল আমার বড় ভাই, তো ওর আমার বড় ভাইয়ের কাছে ফার্স্ট করা যায় যে ইসুফ নামে এই নাম্বারের লোকটাই, লোকটা অ্যাক্সিডেন্ট করছে বরপা, একটা হাত একটা পা একটা চোখ নেই, মানে খবরটা এরকম ভাবে গেছে অ্যাক্সিডেন্টের, রক্ত সব বড়া ছিল। তো তো আমি অ্যাক্সিডেন্ট করছি বারোটার দিকে দুপুর, বৈশাখ মাসের দিন তো অনেক রুদ্র ছিল, তো আমার গলাগুলো একবারে শুকাই গেছে আমার, মানে যা যা অবস্থা। পরে আমি বলতেছি যে ভাই কেউ আমার বাচ্চান কেউ আমার দিকে এমনি অ্যালাউ করতেছে না, এক একজন একরকম বলতেছে। পরে হাসপাতালে আমার কাউন্টার থেকে বাস আসলো, বাস এসে আমার বাসের ড্রেন আমার দিন চার জন ধরে শোয়াইলো, শোয়া হাসপাতাল নিয়ে আসতে লাগলো, যাত্রাবাড়ি হইয়া যখন জাম অনেক রাস্তা ওই জাম দিয়ে আসছে, আসার পরে আমার যাত্রাবাড়ি কাউন্টারে গাড়ি বাস থামালো, বাস থামে বলতেছে যে এই গাড়ি রোগী কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নিয়ে যেতেছে। আমি পুলিশের বললাম যে না আমার এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমার যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আমার গলির কোম্পানি আমি হেল্পার, গাড়ি হেরা বরপাই আছে, এটা এই গাড়িতে আমার হাসপাতালে নিতেছে। কয় না এটা পুলিশ কেস, তোমার ডিটেলস বলো, তোমার নাম বলো, তোমার বাপের নাম বলো, আর তোমার ঠিকানা বলো, তারপর তোমার হাসপাতাল নিয়ে যাবো। আমি কি আমি তো বাস আমার বাসতে দেন, তাহলে তো আমি ঠিকই আপনার ঠিকানা বলতে, তুমি বাসবা না, তোমার হাসপাতাল নিবো কি করতে, আমি বাসি মরে এটা আল্লাহর হাতে, আমার নিতে দেন, হ্যাঁ নিতে দিতেছে না, আটকে রাখছি। পরে আমি নাম বলছি আমার, মানে সব বলছি আমি, মানে আস্তে আস্তে মানে দুর্বল দিকে যেতেছি গা। পরে আমার যাত্রাবাড়ি কাউন্টার সুপারভাইজার মানে আসছে, আইসা দেখে না আমার মানে শরীরের শারীরিক অবস্থা দেখে যে আমার বাঁচানো সম্ভব বাকি, হাসপাতাল নেওয়া দরকার আমার। পরে যাত্রাবাড়ি আলবার্গে একটা হসপিটাল আছে, আলবার্গ হসপিটাল থেকে উনি গিয়ে নিজে গিয়ে অ্যাম্বুলেন্স আনলো, বললো যে এটা আমার ভাই, মালিক আসছে, গাড়ি মালিককে পরিচয় দেয় না, তখন মালিককে পরিচয় দেয় না, পরিচয় না দেওয়ার পরে মানে ওই সরবাইজার হিসেবে আমার হাসপাতাল নিয়ে যায়, হাসপাতাল নিয়ে যায় ঢাকা মেডিকেল, পর্যন্ত আমার জ্ঞান ছিল, ঢাকা মেডিকেল থেকে আমার ফিরে দেয় জ্বর পঙ্গুতে নিতে, পঙ্গুতে নেওয়ার পর আমার একটা সুই দেয়, এটুকু আমি জানি, সুই দেওয়ার পরে কি হয়েছে আমি আর জানি না আমার হাসপাতাল নিয়ে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, ঘটনার এই যে আমরা যে ধারাবাহিক বর্ণনা শুনছি আমরা শেষ না শোনা পর্যন্ত আসলে কমেন্টস করতে চাই না যে আজকের এই গল্পের লেসনটা কোন জায়গাটায়। আমরা ফিরে আসব ঠিক মাত্র চার মিনিট পর। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমাদের সঙ্গে রয়েছে আজকে ইউসুফ, একজন ড্রাইভার বলি বা একজন কি বলা যেতে পারে একেবারে প্রান্তিক পর্যায়ের গ্রাসরুট লেভেলের একজন মানুষ, খেটে খাওয়া একজন মজুর, দিন মজুর বলি সেই রকম একজন মানুষ যে তার জীবনের গল্প বলছে। এবং প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই এক একটা অনেক বড় একটা উপন্যাস বা নাটকের চেয়ে অনেক বড় নাটকীয় আমরা যেটা বলি, ওর জীবনটাও ঠিক তাই। আমরা সেখানে ফিরে আসব, তবে চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আর আপনারা ওকে দেখার জন্য, বিশেষ করে ও যে অ্যাক্সিডেন্টের কথা বলেছে সেটার একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি, আপনারা যদি দেখতে চান কতটা বিধ্বংসী ছিল অ্যাক্সিডেন্টটা, facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে ইউসুফ রয়েছে তার জীবনের গল্প বলার জন্য। ইউসুফের জীবনের গল্পের টার্নিং পয়েন্ট আমরা এখনো প্রবেশ করিনি, কিন্তু খুবই কষ্টদায়ক যে ঘটনাটি ঘটে গেছে তা হল একটা অ্যাক্সিডেন্টে তার হাত সম্পূর্ণরূপে নষ্ট হওয়ার দিকে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয়, তবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি নষ্ট, কারণ কবজি পর্যন্ত তো পড়েই গিয়েছে রাস্তায়। যাই হোক, তার কাছে ফিরব এবং আপনাদেরকে বলছি আপনারা চাইলে তাকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই যে আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার জীবনের গল্প বলতে চাইতে পারেন। এবং আরেকটি ফোন নম্বর রয়েছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোনে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওকে ইউসুফ, আমরা যেখানে ছিলাম যে পঙ্গুতে নিয়ে যাওয়ার পরে আপনাকে ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি একেবারে অচেতন, তারপর?
হ্যাঁ, আমি একবার অচেতন, মানে আমি একবার অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি দেখতেছি আমার ভাই আমার পাশে, আমার ভাইয়া, আমার আব্বু, আমার আম্মু, আমার কাকা, কাকি, তুলতান আপু, ওরা সবাই আমার পাশে, মানে খিদাটাকে মেরে সিট ভিতরে বসে আছে। তাই বললাম যে আপনারা সবাই এখানে কি অবস্থা, কি তোর এখন কি অবস্থা? আমি কি এখন কথা বলতে পারতেছি যে ভালো? তার দা ইশারা বলতেছে, কারণ এই যে গাল কাটার যে ব্যান্ডেজ ছিল ওগুলো চোখটা এখান থেকে গ্লাস পুষল, তো এই চোখ আমার ব্যান্ডেজ ছিল, তো সব ব্যান্ডেজ পরে পরে আমার বলতেছে ভালো। ওই মানিমেক থেকে আমার ভাইয়া যে ছবিটা দেখেছে সুলতানের আসার পরে দেখছে, সুলতানের হাসপাতালে আসছে খবর পাইছে মানে দুদিন পরে যে আমি অ্যাক্সিডেন্ট করছি। খবর পাওয়ার পর ওর মারে নিয়ে ওর আব্বু নিয়ে ওর ভাইয়ের সবাই আসে হাসপাতালে, হাসপাতালে এসে অনেক মানে কান্নাকাটি করে, ও মানে আমার ফ্যামিলিতে ওর মতো কেউ কান্নাকাটি করে নি, ছোট তো কান্নাকাটি পরে আমার ভাইয়ের বলতেছে, ভাইয়া যে বলতেছে যে মা বই না তোমার কি হয় ইসবে, তুমি ওর জন্য তো কান্নাকাটি করতেছ? কয় আমার কিছু না, আমার বন্ধু, আমার বা মোবাইলতে আসছিল আমার ভাইয়ের লগে, আমার ভাইয়ের বন্ধু হয়।
আলটিমেটলি কি আপনাকে পছন্দ করতো?
পছন্দ করতো, জি, অনেক ভালোবাসতো আমারে, তো এটা আমি জানতাম না। তো তারপর আমি এখান থেকে বলি যে আমার ঢাকা মেডিকেল চিকিৎসা দরকার নেই, আমার নিয়ে যান ইয়াতে মহাখালী প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়, ওখানে ওরা দেখা সাক্ষাৎ করে, ওর মা যায়, ওর বাপে যায়, ওরা পাকশা করে নিয়ে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন যা থাকতো সুলতান আমার কাছে, অনেক দেখাশোনা করতো ওখানে, আমার কাপড় চোপড় ধোয়া, খাবার টাবার অনেক কিছু আগে বসে দিছে। তো মাস দেড়েক আমি হাসপাতাল থাকি, ওখান থেকে দেড় মাস থাকার পরে আমার রিলিজ করে দেওয়া হয়। রিলিজ করে দেওয়ার পরে আমি বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার ওই স্ত্রী শুনতে পাই যে আমি অ্যাক্সিডেন্ট করছি, কিন্তু ও আসে না। অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের কথা আমি বাড়িতে যাই শুনি, যে ও যেদিন শুনছে আমি অ্যাক্সিডেন্ট করছি উনি অনেক খুশি হয়েছে, যে মানে আমার বন্ধু মোটরসাইকেল চালা ওইদিকে যাইতেছে, আমি মানে পাড়াপড়শি, তো কইছে যে ইসুফ এর বললাম ঢাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে বাড়িতে যাওয়ার পরে আমার কইল, কয় যে ইসুফ তোর বোর লাগে দেওয়া হয়েছিল, তোর বোর কইলাম যে এরকম তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, কিন্তু তোর বউ কি হয়েছে জানো? তুমি কি হয়েছে? কয় যে মা গো মা সুখবর সুখবর, যে তোমার বোন প্রতি অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনে যাও, হাত নাই পাও নাই চোখ নাই। হ্যাঁ, আমার স্ত্রী বলতেছে আমার শাশুড়ি গেছে, দেখতে যাবে না, দেখতে যাবে না, রুটি গলা লয়া তাড়াতাড়ি রেডি হও, হাসতে
মানে কি সে খুশি হয়ে গেছে,
খুশি হয়ে গেছে, অনেক খুশি সে। পরে আমার বাড়িতে সবাই দেখতো, অনেক মানুষ আসছে আমার গ্রামের, দুই গ্রামের তিন, প্রায় পাঁচ চার গ্রামের মানুষ আমার বাড়িতে আসে দেখতে,
দেখার জন্য। ততদিনে কি হয়েছে, আপনার হাত কি সুস্থ হয়েছে কিছুটা?
না, ঘাটা শুকনো দিকে, শুকনো দিকে,
ঘাটা শুকনো দিকে, মানে কি আপনার হাতটা পুরোপুরি কেটে ফেলেছে?
কেটে ফেলে হয়েছে।
আচ্ছা,
তো আমার শ্বশুরের থেকে কেউ আসেনি।
আচ্ছা,
ওর ফ্যামিলির কেউ আসেনি আমার কাছে, আমার দেখতে বা আমার বলতে। তো আমি ওখান থেকে আমার সমুদ্রের নাম্বার ছিল, ওর নাম্বারে ফোন করে আমি আমার ভাই রাগ হয়েছে যে আমার ভাইটার যে অবস্থা রইল, আমার ভাইটা মরণের রাস্তাতে ফিরে এলো, আমার ভাইয়ের একটা হাত চলে গেল অ্যাক্সিডেন্টে, তোরা এত একটা দুঃসংবাদ পায় তোরা দেখতালি না, কয় আহিনি আমাকে দেখতে এমন যায় না, তা আমরা তোমার কাছে দিম না। পরে কয় তাহলে ঠিক আছে, ভাইয়ের জিত করে ওই দিনই গেছে। আমার বাপার লিয়া ঘুমাইতে যাওয়ার পরে কইতাছে কি গো তুই কি যাবি ওর ভাত খাবি? কয় না আমি ওর ভাত খামু কি রাত নাই লুলা লেংদা লেংদা ভাত আমি খামু না, আমি ওর ডিভোর্স দিয়ে দিছি, ডিভোর্সের সই করে আলাইছি আমার আগে। ঠিক আছে আপনার কাগজ লিয়ে যান ভূমি সত্যানে। পরে আব্বাই হন্তে রাগারি করে আইসা পরে, আইসা পড়ার পরে আমার মামার বলতেছে যে এইসব ওর নাকি ডিভোর্স দিয়ে দিছে, কাগজ চিনি অফিসে হচ্ছে নিচে আমি গেছে কাগজ আনতে হয়েছে গিয়া। আমি তো ভালো কথা যদি ডিভোর্স দিয়ে তাতে কাগজ উড়ে লেন কাগজটা দেখেন। পরে ঠিকই অফিসে যায়, অফিসে যাওয়ার পরে কাগজ দেয়, কাগজ দেয় আমার ডিভোর্স দিয়ে দিছে। তো যখন আমার এই মানে হাসপাতাল থেকে রিলিজ করছিল তখন আমার কোম্পানি বলছিল যে আমরা আমার চিকিৎসা করতে প্রায় 1.5-2 লাখ টাকা গেছে, তো টাকা সম্পূর্ণই ঋণই, আমাদের ক্যাশ টেবিল এক টাকা ছিল না, লোন আর মানে ব্যবসার উপর টাকা। ওই কোম্পানির এমডি বলছে যে বিপ্লব ভাই আমাদের দেশি কোম্পানি শরৎপুরে যে এখন সুস্থই সারা বাড়িতে নিয়ে যান, আমরা দেখি কোম্পানির বৈশা হয় কি করা যায়, আর কিছু টাকা পয়সা দিয়ে দেবো না আমরা 20-30-50 হাজার জীবনে দোকান পাট দেওয়ার কোনো টাকা সুখে রাখাইব। তা আমার বাপে কয় হয় যেটা ভালো আপনি হেঁটে করেন, তাই মোটামুটি সুস্থ হয়ে যাই। তো সুস্থ হওয়ার পরে আমার কোম্পানির লাগে যোগাযোগ করলাম, পরে বললো যে তুমি ঢাকা আসিস। তা ঢাকা আমি আমার মেজু ভাই আমার মা আর আমার আব্বা ঢাকা আসলাম, সুলতানের বাড়িতে উঠলাম। সুলতানের বাড়িতে উঠার পরে তখন জানে না যে আমার বউ ছিল বা আমি বিয়ে করছি এরকম ব্যাপারটা কেউ জানতো না। তা বেশি একটা ঘনিষ্ঠতা আমার সাথে তেমনটা হয়নি। তারপর পরে ওলফার সাথে আমার সাথে এক সময় মানে সম্পূর্ণ গাড়ির দিকে যাইতেছে, তো আমি বলতেছি দেখো সুলতানা এখন তুমি আমার পছন্দ করবা তুমি আমার ভালোবাসো এটা তুমি কখনো আমার বলনি, আমিও জানি না, আমিও তোমার কোন দিন সমস্ত চোখে দেখিনি বা আমি তোমার ভাইয়ের সাথে আসতাম তোমার আমার ক্লোজ ফ্রেন্ড ওই হিসেবে আমরা চলে যাওয়া, কিন্তু আমার ছবি আমার মানে যে তোমার ছবি দেখছে আমার ভাই এই জিনিসটাই তো মানে আমি বুঝতে পারিনি। ছবি আমি দিছিলাম ওই জ্বর যে সময় আমি জ্বর ছিল আমার ওদের বাড়িতে ছিলাম ওই সময় ছবিটা চেঞ্জ করছিল, আমার ছবি নিয়ে ওর ছবি রাখছিল আমি আর মানে জিনিসটা দেখিনি। হাসপাতালে আমার বিস্তারিত যে আর কি জিনিসটা হয় আমার মানিব্যাগে ছবি পায়। আমি ঠিক
আছে
আমার ভাই মায় আমার হাসপাতাল যখন আসে পুঙ্গুতে ওই মানিব্যাগ খুঁজা মানে আমার আমার আঙ্গুল দেখে আমার মা চিনে, আমার সবসময় সব ফুলা ছিল আমার আঙ্গুলটা বেঁকা
ওই বাঁকা আঙ্গুল দেখে আপনার মা চিনে ছিল আমার ছেলে
ছেলে তখন যে এটাই আমার ছেলে ভাই মায়ের কয় তাহলে তো ছবি মায়ের অন্য মায়ের ছবি এই মায়া কে এ তো আমাকে ওই ছবির কোন পরিচিত বা আমাকে
মানিব্যাগ দেখে সে চিনে না
চিনে না। পরে মানিব্যাগের নাম্বার মানে স্লিপের নাম্বার ছিল মুর্শিদ মোবারক আমার আব্বার নাম লেখা আব্বার নাম্বার, পরে কয় যে আমাকে নাম হয় এই ছবি পরে আর কি এই জিনিসটা আসে ছবির জিনিসটা। পরে ওগো বাড়িতে আসার পরে আমি কই যে এখন যাই হয়েছে তো আমি যে কোম্পানি গাই যে কোম্পানি আমার কি করে, পরে আমার আব্বা আমার কোম্পানির অফিসে আইলো কোম্পানির লোক গেলে তুমি মোটামুটি সুস্থ আমি কি জানো মোটামুটি সুস্থ। পরে আমরা মানে ঠিক করছিলাম যে তোমার কিছু টাকা পয়সা দিয়ে আমরা একটা দোকান পাড়িতে একটা সাহায্য টাজু করবো, এরকম কিছু নেওয়ানো নাই তা তুমি কাউন্টারে চাকরি করো আমাদের, খালি কাউন্টারে টিকিট চেক করবা খাওয়া রাখা রাখ তোমার হাফ বেলা ডিউটি গিয়ে 200 টাকা রোজ দেবো আর যদি সারাদিন করো তাহলে 300 টাকা। তা আমি কি ঠিক আছে স্যার তাহলে আমি সারাদিনই করবো কারণ আমার তো চলতেই হবো আর আমার ওষুধ তোর কোর্স এখনো সম্পূর্ণ পুরো শেষ হয়নি হালকা রূপে দিছে কাজটা যাচ্ছে বাড়ি কাউন্টারে দিয়ে দিল। আম্মা আম্মায় কইতেছে যে তুই এখন কেলাই থাকবি বা কেমনে থাকবি, আমি সুলতানায় কইতেছি যে আমি হারে বিয়া করুন
একদম ডিরেক্টলি
ডাইরেক্টলি আমাদের সম্পর্কটা তখন আমি আর কি সুলতানের দিকে আগে যাই গেছি ওর সাথে কথাবার্তি বলি বা অনেকটা কাছে। তখন ওর ভাই আমার বন্ধু আলামিন আমার প্রশ্ন করে যে সুপ তুই সুলতানের লাগে এত কিসের কথা বলিস, তুই আমার বাড়িতে আইসুস রইসুস ওর মায় আমার অনেক ভালোবাসে ভালো যে সবাই তোর ভালোবাসিস ভালো জানে আমাদের বাড়িতে আসিস থাকস বা এখন চাকরি করবি তাহলে তাই কোনো সমস্যা
না। না তার আগে আপনি আমাকে বলেন আপনার স্ত্রী যখন আপনাকে দেখলো ফার্স্ট টাইম দেখেছে কি এর মধ্যে?
না
এখনো দেখেনি। তার মধ্যে আপনার স্ত্রীর ভালো না বাসার কারণে বা সবকিছু মিলাই আপনার সুলতান আপনাকে এত বেশি আদর যত্ন করছে যে কারণে ওর প্রতি আপনার একটা সফট কর্নার একটা ভালো লাগা তৈরি
হয়েছে তৈরি হয়েছে। তো
আপনার মাকে বললো আপনার মা তো জানতো আপনি বিবাহিত তারপর?
জি আমার মা জানতো বিবাহিত, মারে বললো যে তো ডিভোর্সের পরে মায়ের জিনিসটা বলে নাই যে
তখন তো সুলতানা জানেন আপনি বিবাহিত নাকি তখনও জানে না। আচ্ছা
তো তো মাইকে যে বাবা ঠিক আছে এখন করলি তার বেড়া হয়ে যায় না দেখি আমি কি করি তোমরা এখন এইসব আবার তো এখানে থাক এই কথা বলে আমার মায়ের মেজুয়ে বাড়িতে চলে যায় বাচ্চা বলে আমি ওদের বাড়িতে থাকি কাউন্টারে কাজ করি 300 টাকা রোজে। তো কাকি বলতেছে যে ইসুপ তুমি এভাবে থাকবা আর সমস্যা তাই তুমি তোমার মা নিলে একটা বাসা লইয়া থাকো উনি ওনারও টের পাইছে যে সুলতান আলাই আমার সম্পর্ক হয়েছে বা রেডি সুলতান আমার পছন্দ করে, এটা ওনারাও টের পাইছে জিনিসটা জানে। অ্যাকচুয়ালি কি ওনারা বলতে পারতেছে না, তাই সুলতান আলাই বললাম যে দেখো তোমার বাড়ির থেকে এরকম বলে তা এখন কি করা যায়, কয় আমি বিয়ে করলে তোমারই করুম আর এটা আমি বাপমারে জানাই দিব। আমি কি ঠিক আছে তাই দেখো। তো একদিন আমার আর ওরে ওর ভাই কথা বলতে দেখা বলায়, দেখা বলার পরে আমার এই ঘর থেকে মানে হাতটা দূরে টাইনে বাইরে নেয়, বাইরে নিয়ে আমার বকাবকি করে অনেক যে তোর আমি ভালো জানছি, তুই অনেক আদর করছিস, তোর আমার বাড়িতে পর্যন্ত আছি কিন্তু তুই আমার বোনের লাগে ইয়া করস। আমি কি দেখা গেলাম তোর বোনের লাগে সম্পর্কে আমি আজকেতে না, তোর বোনে আমার ভালোবাসে আমি যখন ফার্স্ট তোর বাড়িতে আসি ওইখান থেকে তোর বোনে আমার পছন্দ করছে বা যাই করছে, কিন্তু এটা আমি জানতাম না। এখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বিদায় যে তুই আমার সাথে এরকম কথাবার্তা বলতেছিস বা এরকম আমি যদি বিয়ে করি তোর বোনেরই করুম, তোর বোনে আমার ভালোবাসে আমি আরো ভালোবাসি, এটা আমার সরাসরি বলে দিলাম। বলে দেওয়ার পর বাড়িতে যে ওর আম্মুর লাগে চিলাচিলি করার মান লাগে আর বাপের লাগে ওর মায়ের বাপে কয়ে যে এটা দিকমোহনে। তো আসলে কি আমার যখন হাসপাতালে চিকিৎসা হয়েছে তখন মানে খুব গুরুত্বপূর্ণ দিয়ে হয়েছিল, কাকি বললো যে জানতো হয়তো যে এরকম কিছু আসছে টাকা পয়সা যে
কারণে হয়তো ভালো ট্রিটমেন্ট করাতে
যে হ্যাঁ মানে চিন্তা মানে ফালা দেয় নেয় মানে মানে বাপনা বাড়িতে রাখছে কয়েছে দেখবো মানে। পরে সুলতান আরে জিগেলো আমার সামনে ডাক দা সুলতানের দিকে, তো ওর লাগে তুই কি আর কত ইসুবের লাগে এত কথা কই আমার হ্যাঁ ভাল লাগে, তুই কি ইসুরে বিয়ে করবি ক হ, কাকে বলতেছে যে এই কি কস না কস কথা বলতে ইসা পুরা কস বিয়া করবি, আমার যদি বিয়ে করতে হয় আমি ইসুবুরি করবো না আমি বেশি কামড়ে যাবো আমার জীবনে যদি আমার
বিয়ে আপনি তাকে লাভ করেছেন বা আপনি তাকে কথা দিয়েছেন কথা দিয়ে ফেলেছেন যে আমি তোমাকে বিয়ে করবো, দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক
তৈরি হয়ে গেছে।
আচ্ছা
আর আমিও বলছি যে আমি সারা সুলতান আর অন্য কেউ কাছে বিয়ে দিতে পারবেন না, যদি বিয়ে দিতে হয় তাহলে দুজনের লাশ নিয়ে যেতে পারবেন, হয়তো আমরা আপনার কোনো ক্ষতি করতে পারবো না কিন্তু আমরা দুজনে মরে যাবো। কাকি বলতেছে যে হবে তোমার অনেক কবর তালি হাসপাতাল তো নাইছিস দুই মাস হয়েছে তুই অনেকবার মরতে চাস, যে আমার লেগা তুই কিছু করতে পারছি আমি আর লেগে তুই কিছু করতে পারবো না, কয়ে কেছে আমি কি সুলতানে কিনা করছে আমার লেগে হাসপাতাল গেছে আইসে রয়েছে খাওয়ান খরচ তারপরে কাপড় চোপড় দিয়েছে অনেক অনেক হেল্প করছে, পরে কয়ে হেল্প তো আমিও করছি আমি করছেন আপনি কাকি হিসেবে মুরব্বী হিসেবে আপনি তো করবেন এটা করার দায়িত্ব, ওনারা আমার চয়েস ছিল আমার অ্যাক্সিডেন্ট আগে ওনার মানে জিনিসটা জানা ছিল যে ওনার মেয়ের আমার পছন্দ এরকম একটা কিছু, পরে আমার কাকি স্বীকার করে যে হ্যাঁ ঠিক আছে বাবা তো আমি দেখি কি করা যায়। পরে আমার ওর খালা কাছে সুলতানা খালা কাছে খবর দিল, সুলতানা খালা বলে না এরকম ছেলের সাথে ওর বিয়ে দেওয়া সম্ভব না। পরে আমি কইলাম যে সুলতানা কেউ তো কোনো রাজি না ওর ভাই আমার একদিন মারে আলামিন
আলামিন আপনার বন্ধু ছিল
আলামিন আমার মারে
তখন আপনার হাতটা নেই
হাতটা নাই হ্যাঁ তখন আমার অনেক মারে মারার পরে রাস্তায় মানে এটা কাটদা বাড়ি বুড়ি অনেক বাড়ি যে তুই আজকে এই যাত্রা বাড়ি সাদা চলে যাবি হ্যাঁ তোরা কোনদিন দেখি
মানে ও চাইতো না কোনো ভাবে ওর বোনের সাথে সম্পর্ক
হোক যে যাত্রা বাড়ি সারা এলাকা সে আজকে যাবি তোর যার কোনদিন এলাকা না দেখি আমার বোনের লাগে কোনদিন কথা কইতে না দেখি ওর বোনের অনেক টর্চা যাবে। পরে আমার কাকি আর মায় আর ওর বোন আইসা আর অনেক বকাবাজি করে যে তুই আরো মারছ কোন সাহসে মানে রাস্তায় যে পাবলিক ছিল পাবলিকই জিজ্ঞাসা করছে যে আপনার ওর মারছি কি লিগা কে মানে পাবলিক বিলা খাই গেছে মারবো পাবলিক আমি কে আমার বড় ভাই বাড়িতে ভুল বুঝেছি এই কারণে মারছে পরে পাবলিক আর কিছু বলে নাই।
আচ্ছা আচ্ছা
পরে কাকি কইতেছে যে তুই আর বাসা লিখে লিয়া তুই কোথায় যা আমার তোর বোনের লোক কত সেদিকে মারছে
মানে যার ছেলে
হ্যাঁ ঠিক আছে আর বকাবাজি করার ছেলে রে বকাবাজি দেওয়ার পরে আমার বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে কইতেছে যে তুই সুলতানের ব্যাপার লেগে ওর গ্যাসকে হাত দিলি আমি সুলতানারই ওর কাছে বিয়া দিন তুই পারলে ঠেকাইস
এটা ওর মা বলে
মা বলে হ্যাঁ যে সুলতানের বাপে রাগারি করছে সুলতানের সাথে সুলতানের বাপে অনেক বকাবকি করছে যে ঠিকই আছে ওর ছেলেরে ওর সাথে তোর কি এর কথা আর ওর লাগে তুই রাস্তায় যাবি গেলি বা ওই পাশের রুমে বইয়ের কথা কবি গেলি বকাবকি করছে সুলতান অনেক কান্নাগিরি করে কান্নাগিরি করার পরে আমারও মন খারাপ হয়ে যায়। পরদিন সুলতানে বললো আমি যে চলো আমি তোমার পলায় যাবো গা আমি গিয়ে আমি তোমার অবস্থা কইলিয়ে যাম তোমার আমার কোরআন না লাগবো না তুমি আমার এখানে যে কোনো জায়গায় যাতে আমি রাস্তা থাকতে পারি আমি কি না এরকম কোন জায়গা নেই। পরে অনেক বান্ধবী ছিল পাশে বড় বান্ধবী কে সেই ভাই ওর আপনি আমার কাছে দিয়ে দেন আমার বাসার থাকবো আজকা আপনি একটু পলায় থাকবেন মানে ওকে বাইর থেকেও ফোন দিলে কইবেন যে হ সুলতানা আমার লাগে আছে আমরা অন্যদিকে যাবো আমাকে বিয়া না দিলে সুলতানার এটা প্রোগ্রাম। পরে সুলতানা ওই বান্ধবীর বাসায় একদিন পলায় থাকে কোন জায়গা বিশ্রাম পায় না পরে আমার ফোন করে আমার কাকায় যে এইসব সুলতানায় কই আমি কি হওয়া আছে তো আমার সাথে আমরা অনেক দূরে এসে বসি না বাবা তোমরা যাই কোনো নিয়ে যাও না আর আমার মানিজ্য তোমরা খোয়াও না বাবা আমার গরিব আমার মানিজ্য তো অনেক বড় তুমি আমার মেয়ের নিয়ে আসো আর তোমার বাপমারে খবর দাও বিয়ে আমার মেয়ের তোমার লেগে দিই আমি।
আচ্ছা
পরে আমরা বাড়িতে সবাই খবর দিলে ফোন দিলাম যে এই ঘটনা সুলতানার বিয়া করবো আমি, মায় কয়।
এটা তো একটা পারিবারিক অবস্থা, হ্যাঁ সেটা বুঝতে পারছি যে ওর মা রাজি ছিল, সুলতান অনেক ভালোবাসত আপনাকে। সুলতানও যখন হাতটা কাটা অবস্থা দেখলো তখন, ও তো যখন হাত ছিল আপনার তখনও দেখেছে, যখন হাত কাটা অবস্থা দেখলো, হাত কাটা অবস্থায় নিজের স্ত্রী থাকলো না আপনার সঙ্গে, তো প্রথম দিক থেকে অবশ্য মনোমালিন্য ছিল আপনার স্ত্রীর সাথে ফাহিমা, কিন্তু সুলতান আপনাকে কিভাবে নিয়েছে?
সুলতানা কিভাবে নিয়েছে একমাত্র আল্লাহ জানে, সুলতানা জেনে সত্য দেখি যে হাসপাতালেও আমার দেখে চিৎকার পারতে পারতে ডাক্তার বলছে যে আমার হাত কেটে গেল না, হাতের লাভবার বডিতে ফিটিং করা যাবে কিনা। মানে একবার
আলটিমেট থিং প্রিয় শ্রোতা, ভালোবাসা অতি পবিত্র একটা জিনিস, মানে আল্লাহ দুনিয়াতে মানুষের মনে এই এত সুন্দর একটা জিনিস দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, এবং এই ভালোবাসা যারই হোক না কেন, যেভাবেই হোক না কেন, এটার প্রতি আমাদের সারাটা জীবন শ্রদ্ধা রাখা উচিত। আমাদের এই ভালোবাসাটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে নিশ্চয়ই মানুষ বলতে আমরা যেটা বুঝাই সেটা অন্তরের মধ্যে থাকে, কিন্তু এটা আসলে শেষ পর্যন্ত না মানে অনেক বেশি কলুষিত হয়ে যায়, আমরা এটাকে প্রোটেক্ট করতে পারি না। যাই হোক, সেই জায়গাটা যেন আমরা বুঝি, আমরা যেন হেফাজতে থাকি এই জায়গাটা থেকে, মানে আমাদের এই অন্তর, আমাদের এই ভালোবাসা যেন কোনোভাবেই কলুষিত না হয়। ওকে, হ্যাঁ বলুন, তারপর
সুলতান
আপনাকে ফোন দিয়ে, হ্যাঁ বলুন।
সুলতানা এলো আমার জীবনের, মানে ওর জীবনে ফার্স্ট,
ওর জীবনে ফার্স্ট ছিল না
আমি, আমি হ্যাঁ
আপনাকে সে পছন্দ করতে,
পছন্দ করতে ওর জীবনে ফার্স্ট।
আচ্ছা, কিন্তু আপনার তো একরতে ফার্স্ট বলা যায় না, কারণ আপনার তো স্ত্রীকে আপনি পছন্দ করতেন,
পছন্দ করতেন, বিয়ে করেছিলাম।
ওকে, তারপরে আপনাকে সুলতানার বাবা বললো মানিজ্য বেশি, মানে মানিজ্য
মানিলো না বাবা, তুমি আমার মেয়ে নিয়ে বাড়িতে আসো,
রাইট, মানিজ্য
চলে আসো। পরে আমি আচ্ছা ঠিক আছে কাকা, আমি নিয়ে আসবো, কিন্তু সরাসরি আপনাদের সামনে আপনার ঘরে যাবো না, সুলতানা গইতেছে, সুলতানা খালাগো বাসা থাকবো। তাহলে ঠিক আছে, তুমি ওর খালাগো বাসা ওর পাঠায় দাও, আর তুমি তোমার বাপার খবর দাও, আমরা ওনার কলে কথা বাচ্চা বললাম বলি। পরে আমি আছে ঠিক আছে, পরে আমি আব্বার ফোন করলাম, আমার মা আসলো, বাবা আসলো, আমার দোলাভাই, আমার আপু, আমার ভাই আসে, বড় ভাই, বড় ভাই সারা আসে, ওনার সাথে কথাবার্তি বলে, কোন লেনদেন কোন দেওয়া পড়ানো নাই, জাস্ট ও সুলতানা আমার ভালোবাসে বা আমি সুলতানা তখন ভালোবাসি, এরকম কিছু একটা সম্পর্ক যে ওরা দুজন দুজন পছন্দ করে, দুজন দুজন ভালোবাসে, ওকে জাস্ট মিলাই দিই, বিয়ে সাথে পড়াই দেয় এইটুকুই।
প্রস্তাব দিচ্ছে আপনারা দিয়েছেন না তারাই দিয়েছে,
তারাই দিয়েছিল। আর হয়তো মানে এটা আমি যতটুকু সঠিক ছিলাম না বিয়ের ঘরে, ওর সামনে যখন জন্মটা হয় ও বলছিল আমার বাপের কথা যে আমার শ্বশুরে যা দেয় তাই নেন, মানে শ্বশুর বাপে যা দেয় তাই করেন, ঠিক আছে। তাই আমার বাপে বলছে যে আমার বউ যদি আমার দায়িত্ব দিয়ে দিছে, তাই আমার বিয়াই মানে আমার শ্বশুর কথা বলছে যে আপনি করেন যা করার, পরে হাই করছিল একলা কত জানি জন্মটা। তারপরে বিয়ে শাদি হয়, বিয়ে শাদি হওয়ার পরে আমার আব্বা মা, আমার ভাইয়া, আমার দুলাভাই বোনেরা 5-7 দিন থাকে এখানে। পরে কোম্পানির সাথে আলাপ করে, কোম্পানির লোক বলে যে কোম্পানির লোক বিয়েতে গেছিল, যে বিয়ে হয়ে গেছে আর কোন কিছু দরকার নাই, আর আমরা কাউন্টারে চাকরি দিয়ে দিই, এখানে একটা বাসা লিয়া থাক বলে, আর এখানে সুন্দর চতুর্থ সালে আমরা হেল্প করবো। তো আমি খুব ভালোই চলতেছিলাম, বিয়ে সুলতানের বিয়ে করে খুব সুখের সংসার ছিল আমার। আমি যাত্রাবাড়ি কাউন্টারে কাজ করতাম, 300 টাকা রোজ পেতাম, 700-300 টাকা দিতাম, সুলতান আগে আমি কাজ করতো। তো আমরা এইভাবে দুজনে খুব ভালো চলতেছি, আমরা মানে আয় ব্যয় বুঝি না, টাকা আমার শাশুড়ি হাতে, আমরা 300 টাকা দৈনিক দিই আমার টাকা আমি। তো এভাবে প্রায় 5-6 মাস চললো। এখন আমার যাত্রা বাড়ির দিক দিয়েও মানে কেমন মানে উল্লুট পাল্ট হয়ে যেতেছে আস্তে আস্তে, একে একে অনেক মানুষের সাথে বন্ধুত্ব হয়ে গেল, কেউ লোক পরিচয় হলো, যাত্রা বাড়ির কাঁচা বাজার হলো, কিছু দুজন পোলাবানি লাগে। তো ওগো একটা বড় ভাই আসলো, ওনার নাম বলা যাবে না, যে উনি আমার ডাকলো যে সুবে দিকে আসো। পরে আমি গেছি, তোমার বাড়ি কোথায়? আমি বলি আমার বাড়ি সুরতপুর, আমার বাড়ি তো মাদারীপুরে। পরে বলে যে তোমার কতদিন তোমার অ্যাক্সিডেন্ট, মানে সম্পর্কে অনেক কিছু জানলো। বললাম সবকিছু, বলার পরে তুমি একটা দোকান দিবা? আমি কিসের দোকান? একটা চার দোকান দিয়ে দিই তোমার চাকরির পাশাপাশি। আমি কি না ভাই সম্ভব না, আমার কোম্পানিরা মানবো না। পরে কয় ঠিক আছে, তো কোম্পানি না মানলে কোম্পানির দেহ কি অবস্থা? কোম্পানিতে প্রায় 1.5 বছর চাকরি করলাম, তো 1 বছর পরে আমার কোম্পানি অনেকটা লসে দিয়ে গেছে গা, মানে এমন অবস্থায় আসছে যাত্রীবাহী কাউন্টার থাকবে না। তো আমার মানে চলার লাইনটাও বেশি একটা ইয়া ছিল না, আমি ওই তো সব বুঝি, রাজনীতি রাজনীতি করতাম, এদিকে সবার লাগে আড্ডা উড্ডা দিতাম। তো ওই বড় ভাই বলতেছে যে তোরা তাহলে কোম্পানি যেতে না চলে, তাহলে চাকরি করার দরকার নেই, আমার একটা দোকানের ব্যবস্থা করলে হয়। ওনার নামই দোকান, উনি আমার থেকে দৈনিক 250 টাকা নিত দোকানের ভাড়া অনুযায়ী, আর সব ডিটেলস খরচ ওনার। এভাবে আমি দোকানদারি করতে করতে 3 মাস দোকানদারি করলাম, কিন্তু আমার চালান ছিল 20,000 টাকা, আমি নিয়ে ক্যাশ নিয়ে উঠছিলাম, আমি একটা লোন করেছিলাম 10,000 টাকা, আর আমার আয় হয়েছিল 10,000 টাকা আমার স্ত্রী নিয়ে এক বছর ছয় মাস আট মাসের ভিতরে 10,000 টাকার মতো আমি জমাইছিলাম আমার শাশুড়ি আমার কাছে। আমি দোকানদারি করে টাকা পয়সা যাই বেচাইনি করে দৈনিক 2,500-3,000 এরকম বেচাইনি করে এই পলিথিনে থাকতো টাকা। তো পলিথিনে থাকতো আমি বাড়িতে চলে যেতাম, বাড়িতে চলে যাওয়ার বাসায় গিয়ে টাকা দিতাম সুলতানের বাজার বুঝা গন্ত। আমার আইডিয়া থাকতো কোনোদিন 2,500-3,000 কিন্তু টাকা গন্ত 2,000-2,500 এরকম আর কি টাকা গন্ত।
ঠিক বুঝলাম না টাকা গোনা মানে, আমিও বুঝতে পারি টাকা গোনা মানে,
মানে আমি দোকানে যে দোকানদারি করতাম ওই দোকানদারি করে তো সারাদিন বেচাইনি করতাম না, দোকানদারিতে যে বেচাইনি করতাম বেচাইনি যে টাকাটা আমি একটা মানে একসাথে নিতাম টাকাটা বাজাইতে পারতাম না খেতে গন্ত পারতাম না, তাহলে পলিথিনে নিয়ে নিতাম ওই টাকাটা আমি পলিথিন না বাসায় নিয়ে দিতাম খুচরা টাকা 100 টাকা 10 টাকা 50 টাকা নোট ওই টাকাটা ভাজায় ও মানে যোগ করতো
করে কত টাকা হতো,
হতো 2,500-2,500-3,000 এরকম হতো।
আচ্ছা তো এটা এটা কি কম কম বলতো আপনাকে নাকি বেশি বলতো?
কম বলতো,
কম বলতো, যা হতো তার চেয়ে কিছু কম বলতো,
কম বলতো। হ্যাঁ
আচ্ছা প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নিতে চাই, ঠিক ফিরে আসবো রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে আমাদের এই যে বন্ধুটি রয়েছে ইউসুফ, ইউসুফকে আপনি যদি দেখতে চান এবং একই সাথে যদি আপনি হ্যালো 8920 মেম্বার হতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা খালিদ লোবান এবং আরজি শাকিল। আর আজকে ইউসুফ তার জীবনের গল্প এখানে বলছে, ইউসুফের জীবনের গল্পে আমরা ফিরছি। আর ইউসুফকে দেখার জন্য হোক বা আজকে তার জীবনের গল্প নিয়ে আপনি যদি কোনো কমেন্টস করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে কি অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ইউসুফ আপনি যেখানটায় ছিলেন টাকা গোনার ব্যাপারে, হ্যাঁ
তো টাকা আমি আমার আইডিয়াতে হতো 3,500-3,200 এরকম, আর ও গন্ত 2,500-2,500 এরকম। মানে আমার শ্বশুর শাশুড়ির পরিবারটা একটু টান ছিল, টানাটানি ছিল। আমার বিয়ের পরে আলামিন আর কি সংসারে ঠিকঠাক মতো টাকা পয়সা দিত না, বাজার সদে করতো না, আর আমার শ্বশুরও বেশি একটা কাজ করতে পারে না। তো রিক্সা চালাতে গেলে দেখা গেছে 100-150 টাকা কাজ করলে উনি আর মানে ক্লান্ত হবে, মোর বয়স হয়েছে তো তেমন একটা গাড়ি রিক্সা চালাতে পারে না। তো ওইখান থেকে আর কি আমার দোকান থেকে কিছু টাকা সুলতানা টানতো, সংসারে মানে খাটাইতো। তো এই জিনিসটা আমাকে বলতো না, বলতো না। এক সময় আমি টাকার হিসাব পাই না, কি ব্যাপার সুলতানা আজকে আমি 3,000 টাকার মতো আনলাম আর তুমি কো 2,200 টাকা এর নিয়ে আর কেউ আমার এক সময় ওর ভিতরে আমার সাথে তর্ক বিতর্কে দেখে যায়। পরে বলে যে যে তোরে আমি সবকিছু দেখিয়া বিয়া করলাম, এত কিছু জানি না আমি বিয়া করলাম, কি লিগা কি পাওয়ার লিগা, তোর সারা জীবন কি আমি তোর গোলামী খাটার লিগা তোর কাছে বিয়ে বইছি? না আমি না তুমি গোলামী খাটার বিয়ে, আমি তুমি স্বামী স্ত্রী, আমার জীবন যেমনি চলে তোমার জীবন অমনি চলবো। কয়ে না তুই আসম তো কইস যে আমারে তুই বাইরে দেশে নিয়ে চেন দিবি শিওল দিবি বা আমাকে জায়গা জমিনে বাড়ি ঘর করে থাকবি বা এরকম একটা কিছু। আমি দেখো যাই বলো বাড়ি ঘর জায়গা জমিন কোনো কিছু কিন্তু খবর যাবো না, দেখো সুলতানা তুমি আমার দেখে শুনিয়ে আমার বিয়ে করছো সম্পর্ক কিটা, এবং আমিও তোমার সম্বন্ধে সব জানি না, আমি তোমার বিয়ে করছি, তোমরা গরিব বা তোমাদের ফ্যামিলি গরিব বা তোমাদের টাকা পয়সা আমি কিছুই চাই না তোমাদের কাছে, যেমন তুমি আমার কাছে ভালোবাসে আমার বিয়ে করছো আমিও তোমার তেমন ভালোবাসেই বিয়ে করছি।
এখানেও আপনাদের মধ্যে এক ধরনের ঝামেলা আমরা দেখতে পাচ্ছি, এটার পেছনের কারণটা কি?
এর পেছনের কারণটা হলো যে টাকা পয়সা পরে এক পর্যায়ে আমার বলে যে তুমি কি টাকা কামাও তোমার ওই টাকা আমার খরচই হয় না।
আপনার ওয়াইফ সেটা বলে সুলতানা, এই ফাঁকে আমাকে একটু বলেন তো, আপনি যখন সুলতানাকে বিয়ে করলেন তখন কি আপনি আপনার পাস্ট সম্পর্কে জানিয়েছেন, অতীত সম্পর্কে জানিয়েছেন?
না
তখনও আপনি জানেননি? ও মাই গড, ইটস আ বিগ মিস্টেক, বিগ মিস্টেক।
তুই কি টাকা কামাস, তোর এই টাকায় কি হয় আমার ঘর ভাড়া, আমাকে বাজার খরচ, দুজন মানুষে খাইলে কত কিছু লাগে। তা আমি বলি যে দেখো সুলতানা যা কামাইতে পারতেছি তাই তো বলতেছি, মানে এরকম একটা ঝামেলার ভিতরে ঝগড়ার ভিতরে জায়গা। পরে আমি আমার এই কথা আমার ওই ভাইয়ের সাথে শেয়ার করি যে ভাইয়া সংসার তো এরকম একটা উল্টাল লাগিয়ে রয়েছে, আমি যাই দোকানদারি করি মানে দিন দিন মানে চালানি যাইতেছে গা, এমন এক পর্যায়ে এসে পড়ছি আমি আমার দোকানে সিগারেট নাই, মানে সদাই বিস্কিট রুটি মুটি কোনো কিছু উড়াইতে পারতেছি না, টাকা আমার ক্যাশই শেষ। তা আমি কিভাবে চলবো, লোন চাইতেছি লোন দিব না। পরে হ্যাঁ কয় কি তাহলে কাজ কর দোকান ছেড়া দে, তোর দোকান চালানো লাগবো না। আমাকে আমি রিন্দুমুখী দা কাউন্টারও নাই, এখানে ফ্লাইওভার হয়ে যেতেছে, এখানে কাউন্টার চলবো না, ঝামেলা। তো আমি এই ঋণ আমি কিভাবে দেবো? কোম্পানির অবস্থা ভালো না, কোম্পানি থেকে আমার কোন ধরনের কোন সাহায্য করা সম্ভব না, কোম্পানির কাছে গেছি ডাইরেক্ট না করে দিছি। পরে আসার পরে আমি ওর সুলতানের বলতেছি যে দোকান নাই, দোকান ছেড়ে দিছি। দোকান নাই মানে তুই কে রেখাবি তুই? ঠিক আছে, আমার সাথে উল্টা পাল্টা ব্যবহার বলে ব্যবহার করে, তুই কি কাম করে খাবি? তোর দোকান নাই, তোর আমি কি দেখে তোর বিয়ে করছি? তুই এখন কি করবি বা কই থেকে টাকা পয়সা আনবি আমি জানি না। তুই চুরি করে ডাকাতি করে তোর ব্যাপার, আমার ঘরের বাজার সদে আমার ঘর বার আইলি। আমি কি সুলতান না তুই কথাগুলি কহ? আমি কইছি আমার বাঁচতেব না, আমার দৈনিক গড়ে তুই 400 টাকা দিবি, কি করস না করস সেটা তোর আমার দেহের বিষয় না। এক পর্যায়ে ঝগড়া টিভিতে এরকম জিনিসটা পরে পরে আমি মন খারাপ করে লাই, ঠিক আছে তোর আমি দৈনিক 400 টাকা দিন, কিন্তু আমি তোর বাজার সদাই গড় কোনো কিছু করুম না। কয় আচ্ছা, পরে আমি ভাইয়ের কাছে আসি, আইসা বলি ভাইয়া উনি আমার মানে আগে থেকে এটার অফার দিছিল যে তুই আমার সাথে কাজকর্ম কর। আমি বলছি ঠিক আছে ভাই আমি রাজি, আমি কাজ করবো আপনার সাথে। আমার ওই দৈনিক মানে 5 টাকা করে ফিঞ্চি দিত উনি, আমি 5টা ফিঞ্চি 800 টাকা করে বাঁচতাম, উনি আমার দাম নিত 700 টাকা করে।
মানে আপনি ধরনের অবৈধ কাজে
জড়িয়ে গেলাম যাত্রা বাড়িতে।
ওকে,
একটা ফেঞ্চি দৈনিক 5টায় বেচতাম, 500 টাকা আসতো, তো আমি 100 টাকা খরচ করতাম আর 400 টাকা আমার বড় হাতে দিতাম। ও জানতো না যে আমি কি কাজ করে আনি, টাকাটা কোথা থেকে আনছি। টাকা দিলে মানে ভালো সম্পর্ক, ভালো কথাই বলতো,
মানে টাকা দিলে সম্পর্ক ভালো
থাকতো, ভালোভাবে বলতো যে কি কাজ করো তুমি, কই পেলে টাকা? আমি কি যা করি করি, তোমার তো জানা লাভ নাই, তোমার টাকা দরকার, তোমার টাকাই নাও, আমার জীবন বাদ হয়ে যাবো, আমার জীবন কি হলো তোমার দেহের বিষয় না, কারণ এটা আমার দেহের বিষয় না। তারপরে আমি জানতে পারি না কি কাজ করাম কি না, তোমার জানার দরকারও নেই। পরে আমি আর বলি না, না বলার কারণে এইভাবে চলতে চলতে আমি অনেক লিং এগিয়ে যাই, মানে অনেক বড় এক পর্যায়ে চলে যাই। মাল্য লিং আমার ক্যাশ প্রায় 50-60 হাজার টাকা মতো, আমার নিজের এক্সট্রা ক্যাশ পরে ছাড়া, সুলতান আর জানেন এই ক্যাশের ব্যাপারে। তো আমার যাত্রা বাড়ি সন্ত্রাসী ছিল, এখন নেই, মারা গেছে, ওর ক্রসপারে মেরে ফেলাইছে। ওর সাথে ছিল আমার এই বড় বিল্ডিং, ওর মাল চলতো দৈনিক 700 ফেঞ্চি ব্যস্ত এক সপ্তাহে। আর ওই ফেঞ্চি আমার ভাই এক সময় আমার দিয়ে অনেক বিশ্বাস করে আমি অনেক কাছে গেছিলাম ওনার, উনি আমার জাস্ট এরকম বলছে যে ইসুফ তুমি আমার সাথে চলো, তুই আমার সাথে, তুই আমার ভাই, তোর ভবিষ্যৎ আমি দেখবো, তুই আমার সাথে কাজ করে যা, তুই আবার তো খরচ টাকা নে, তোর ভবিষ্যৎটা আমি দেখবো। তো ওই ভাইয়ের কথায় বিশ্বাস করে, ভাইয়ের উপরে বিশ্বাস করে আমি অনেক রিস্কের কাজ করতাম। আমি এই গুলিস্তান থেকেও 120 ফেঞ্চি কান্দ করে এই জিয়াত নিছি যাত্রাবাড়ি কলাপট্টিতে, কলাপট্টিতে নিয়ে ওই সালাউদ্দিনের দিতাম, ও এখন মারা গেছে ক্রসফায়ারে, ওর মারা গেছে। তো সালাউদ্দিনের দিতাম, ওই সালাউদ্দিনের সাথে ছিল আমার ভাইয়ের ব্যবসা, অনেক বড় লিং। তো ওই লিঙ্গে আমি অনেক বড় ধরনের লিঙ্গে জড়ায় যাই, গুটি ইয়াবা টেবলেট যেটাকে বলে, ওই ইয়াবা টেবলেটের ব্যবসা ওনার ছিল, ওটা আমার পরে জানায়। পরে ফিঞ্চি ব্যবসা দেখে যে অন্য সেটটা যেতেছে, তা আমার ইয়াবার চালাইতো যে তুই 500 পিস বা 200 পিস ইয়াবা নিয়ে চালা, এভাবে ব্যাস। তো এরকম করতে করতে যাত্রাবাড়ির অনেক এই নেশাগ্রস্ত লেঙ্গের পোলাবে না আমার সাথে সম্বন্ধত্ব মতো হয়ে গেল। ও সুলতান আস্তে আস্তে জিনিসটা টের পেয়ে যেতেছে আমি অবৈধ ব্যবসা করি। এক সময় আমার গোডাউনের রেট পড়ে, আমার 80 পিস ফেঞ্চি থাকে আমার কাছে, ওই ফেঞ্চিটা আমি একটা বাজারে ব্যাগ করে আমার বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে যাওয়ার পরে সুলতানা বলতেছে এর কি আমি কে ডি ফেঞ্চি, ওষুধ দিয়ে আমি অবৈধ ব্যবসা করি। পরে আমার হেলন ডেলি 500 টাকা দিতে
হবে, কি বলে
ডেলি 500 টাকা দিতে হবে, কই দিব মাসি কাছে, বললে দিব ঠিক আছে। তা আমি কই দেহ তুমি মাসি কাছে বললে দিবা, বললে তো আমারই পুলিশে ধরবো, আমারই মারবো, তো তোমার আমি ঠিক আছে 500 টাকা করে দিব, সমস্যা নাই, কিন্তু তুমি কার কাছে
কোন দিকে। একটু আগে যখন অনুষ্ঠানটাতে আমি বলছিলাম যে ভালোবাসা এটা আল্লাহর সবচাইতে মানে শ্রেষ্ঠ উপহারের মধ্যে একটি, এবং সেটার যদি আমরা পরিচর্যা করতে না পারি তাহলে এটা শেষ পর্যন্ত এত জঘন্যভাবে আমাদের মধ্যে চলে আসে এবং সেটার পরিণতি সবসময় ভয়াবহ হয়।
অ্যাকচুয়ালি আমার জীবনটা আসলে না,
হ্যাঁ আপনার জীবনের গল্পেই আমি আসছি। এই সুলতানা এত কিছুর পরে এই মানুষটাকে মেনে নিল, অথচ এই অর্থের জন্য ভালোবাসা কোথায় পালিয়ে যাচ্ছে? এবং ফেন্সি ডিলের মতো একটা জিনিস পেলে এরকম হাত না থাকা একজন স্বামীকে সে কি অর্থে মানে সদুপদেশ দেবে যেভাবে পারো বের হয়ে আসো, কিন্তু সে বলছে উল্টো, তুমি যদি আমাকে এক্সট্রা 500 টাকা না দাও বা আমাকে যদি 500 টাকা করে না দিতে পারো প্রতিদিন, তাহলে আমি পুলিশে ধরিয়ে দেবো বা বলে দিব, বাড়িওয়ালারে বলে দিবো, রাইট? ওকে, তারপর
ঠিক আছে আমি তোমার আজকে থেকে 500 টাকা দিব, তুমি কোনদিন কারো বললো না। পরে আমি টাকা দেই, পরে আমার উপরে চাপ আসে, মালের ওই পুলিশের রেড পরে এলাকায় সালাউদ্দিনের উপরে ধরে, সালাউদ্দিন এলাকায় থাকে না তো এখন, মানে ব্যবসাটা মানে একবারে টোটাল 100% মতো বন্ধ, বেচাইনি নাই, তো আমার হাতে টাকা নেই, আমি টাকা দিতে পারতেছি না ওর ঘরে সুলতানারে। পরে টাকা দিয়ে না পাইলে পরে ওইখান থেকে ওই ফেন্সির মোবাইলে যে ছবি তুলে রেখে দিছে সেটার আমি জানি না। পরে 7 দিন পর্যন্ত আমি টাকা দিতে পারিনি, পরে ও আমার শ্বশুরে ডাকাইন না ওই বাড়িরা ডাকাইন ওই ছবি দেখাইছে, কই যে এই ছবি এডি বেছে, আমি ওর ভাত খামো না, পরে আমার লগে ওর ঝগড়া হয়, আমি কি তোর কারণে আমি আজকে এই পর্যন্ত আসছি, তোর হলে আমি কইছি, আমি ওর বলছি যে আমি চল আমরা দেশে যাই গা, দেশে যাই আমরা যা পারি তাই করে খামো, ওই দেশে যাবো না, বাপমা ঢাকা বাপমার দেখবো দেশে গেলে গা, আজকে তোর সংসার বাঁচাইতে তোর লেগে আমি এত কিছু, আমি অবৈধ ব্যবসার লাইনে বা অবৈধ পথে জড়াই গেছি আজকে আমি, আর তুই আজকে আমার ফালাই যাবি গা, এটা তো হয় না। পরে আমি ওর অনেক মার দিই, আমার সাথে মারামারি করার পরে আমার কামড়, মানে ও কামড়াই তো আমার, ওর জিদে অনেক ওর কামড় দেয়, কিছু হলে কামড় দেয়। পরে ওর মারামারি শেষ করার পর ওর বাড়ি মারার পরে ওর বাপ মা ওর বাসাতে নিয়ে আসে, আমি থাকিয়ে যাই বাসায়, থাকিয়ে যাওয়ার পরে আমার পাশের বাবি ছিল, পরে বাবি সব কাহিনী জানতো, তো বাবি বলতো যে সব আগাগোড়া হয় জানে যে কি সুলতানা কোন জায়গার থেকে কি হইলো, আমি তো কিছু বুঝতে পারতেছি না, মানে এই জিনিসটা আমার শাশু অ্যাকচুয়ালি কি আমার দুই জিনিসটা আমার শাশুড়ি থেকে আর কি জিনিসটা ছড়িয়ে গেছিল, আমার শাশুড়ি মানে একটু লুবি টাইপেরই বলতে গেলে, ওনার একটু ইয়া অন্য টাইপের ছিল। পরে আমি ওরা আর ছাড়তে পারি না, ওই ব্যবসা করি, তারপরে আমি অনেক বুঝিয়া হুনে কইছি ঠিক আছে ছাইড়া দিমু, তাই কয় রিস্কা চালা খাই, তাই আবার আমার বলে যে রিস্কা চালা খাইবা, আমি বাইতে ওর কাছে বাসায় টাকা আনতে পারে, আমার টাকা দেয় নাই, পুলিশে ধরছে, আমি টাকা দিম গেলি আমার বন্ধুর পাঠাইছিলাম, সুতানাই টাকা দেয় নাই, ফিরিয়ে দিছে, পরে ওই বন্ধুর কাছ থেকে টাকা দাম ছাড়াইছি, আমার বড় ভাই ও টাকা দেয় নাই, কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে হ্যাঁ আমার সাথে একটা ফ্রড বা একটা কিছু করবো, তখন এর সাথে আমি বইলাটেলে আইসা পরে কুমিল্লা গেলাম মাল নাই, আমরা মাল আনতে কুমিল্লা গেছি, কুমিল্লা থেকে চৌদ্দগ্রাম বর্ডার থেকে মাল আনছি, ইন্ডিয়া থেকে 200 পিস আনছি,
কত করে বিক্রি করতেন,
একটা পিঞ্চি 800 টাকা করে বিক্রি করতাম খুরসা, আর আমরা যেভাবে পাইকারি দিতাম 600 টাকা,
কিনতেন কত করে,
কিনতাম 350-360, এরকম কিনার পরে আমরা 600 টাকায় আমরা ঢাকা সেল দিতাম, মানে ঢাকা পর্যন্ত হয় না, খালি পৌঁছে দিই মার্কেট 100-200 করে দিতাম, 600 টাকার দাম ধরে দিত, তো এরকম করতে করতে অনেকদিন গেল। তো কুমিল্লা থেকে ফেন্সি নিয়ে 220 ফেন্সি নিয়ে আমরা আসার পথে ক্যান্টনমেন্ট চেকপোস্ট আমাদের ধরা খায়, মানে মাল নিয়ে যায় কিন্তু আমাকে ধরতে পারে না, ফেন্সি নিয়ে যায় 220, মানে আমরা ব্যাগ সামনে রাখছি, আমরা অনেক পিছনে বসছিলাম, ওই হারি পরামর্শ এটা যে মাল থুয়া এক জায়গায় বসে দিব আরেক জায়গায়, দুজন দুই জায়গায় বসছি, মাল দুজনের দুই জায়গায়, আমি সামনে বর্ণারে ড্রাইভারের কাছে, হ্যালো পিছনে, তা আমি ঘর জিজ্ঞাসা করছি, আমরা বলি যে জানি না ব্যাগ কার এটা, তো নিয়ে গেছে ফেন্সি, ওনার টেনশন যে এতগুলো টাকা, মানে কিনা রেট ওই ওনার যে 60,000 টাকা, মানে 100 ফেন্সি দাম 60,000 টাকা বিক্রি আসে, 1,00,000 টাকার মতো মার খেয়ে গেলাম আমি সব, তো কি করা যায়, আমি ভাই কি করবো, আমি হ্যাঁ আমার ওই ভাইয়ের একটা অভ্যাস ছিল কি বিয়ে করছো, দুই তিনটা বিয়ে করছে, ওনার মানে এই নেশাটা খারাপ, তো উনি টাকা পয়সা রাখতে পারতো না, মেয়েদের বেশি টাকা পয়সা বেশি নষ্ট করতো উনি, তো এভাবে অনেক টাকা নষ্ট করছে, কিন্তু আমি তো আর জানি যে ওনার ক্যাশ টিভি আছে বা আমিও কিছু পাবো ওইখান থেকে, এরকম একটা আশা আমার ভিতরে যে আমার ভবিষ্যৎ করে দেবো বা কিছু একটা করে দেবো, সারা জীবন তার এভাবে চলবো না, আমি হয়তো দেখা গেছে এক সময় আমার বোর্ডে বুঝায় যদি আমি কোন সময় দেশে নিয়ে যেতে পারি, তখন আমি আর কাছ থেকে এক্সট্রাভাবে মানে এক মুঠো কিছু টাকা পয়সা নিয়ে আমার জীবনটা আমি খারাপ করে দিন, মানে আমি চলতে পারবো এরকম আমার চিন্তা ভাবনা, তো হয় যা বলতো আমার আমি তাই করতাম, রাতে 2টা নাই 3টা নাই 4টা নাই 5টা নাই যখন ফোন দিত তখনই ফেন্সি বা যেটা যখন আনতো বলতো টাকা নিয়ে আরে বা ফেন্সি নিয়ে আরে ওখানে যা রে আমার বাজার করে আমার বা মানে সুজাগতা ওনার পিয়ন আমি এভাবে চলতে থাকি ওনার সাথে সবসময় ওনার সাথে আমি, তো ওই সালার দিনে অ্যারেস্ট হয় মার্ডার মামলায়, 2টা মার্ডার করছে আর 2টা মার্ডারের ভিতরে 2টা মার্ডার ওই করছে, 1টা মার্ডার সাক্ষী আছে মঙ্গল মার্ডার ডিসেম্বর গলা জবাই দিয়ে দিছিল, পেপারে পড়ছেন কিনা জানি না,
পেপারে আসছিল,
হ্যাঁ পেপার আসছিল যাত্রাবাড়ি মঙ্গল মার্ডার কলাপটিতে গলা জবাই দিয়ে মারা লাগছিল, পরে ওই অ্যারেস্ট হওয়ার পরে ব্যবসা অনেকটাই লস চলে না, পরে গুলিস্তান এক বড় ভাইয়ের সাথে ওই এলাকায় মাল চলতে পারে না, ওনার আরেক বড় ভাই আছে আরেক গুন্ডা হেহার মাল চলে, আমগো মাল আর ওদিকে টানে নেয় না, মাল নিব না, তো গুলিস্তান একজনের লাইন করলো এখানে মাল বেচে ইনি চললো বেচেন করে, করার পরে সুলতানায় আমার জিজ্ঞাসা করে লাল ট্যাবলেটের কথা, যেগুলো কি আমি কেগুলো ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট মানে আমি কেগুলোই যে নতুন নেশার জগতে যে নতুন কয়না বাবা কহ হ আমি কি এগুলো এগুলা ঠিক আছে কয়ে, তো এগুলা তোমার কাছে আমি কই এগুলা আমার দরকার দিকে আমি রাখছি, এগুলো আমি বিক্রি করি, কয় তুমি তাহলে ভালো হইব না, আমি কি ভালো মনে আমি না করছি, তুমি আমার কি দেশে চলে আসকে তুমি আমার দেশে লো আমার লাগে আজকে এগুলো ছেড়ে দিব, ও রাজি হয় না, কারণ আমি দেশে যাবো না, আমার দেশে যাওয়া সম্ভব না, আমার মেয়ে বাপ আছে আমি দেশে যাবো না, আমি ঠিক আছে না গেলে নাই, তারপর যে আমাদের ওই বড় ভাই সালদুরি পুলিশে ধরে নেওয়ার পরে ওনার প্রায় 3-4 লাখ টাকার মতো লস হয়, ওই যে বাকি টাকা মাল টাল পাইতো ওগুলা দিতে পারে না, আবার সালাদ ক্রসফায়ার দিয়ে দিতে চাইছে পুলিশে, ওখানে নাকি উনি কোথায় টাকা ঢুকা দিছে, প্রায় 3 লাখ টাকার মতো খরচ দেখাইলো। মানে জানা মতো আমার চালান বলার নাই, মানে হত্যা হয়ে গেছি। আমি কই তাহলে কি করা যাবে, এটা কোনো কথা কইলেন আপনি? আমি এত বিশ্বাস করি তো ভাই আপনার, আমি চললাম তো সাইজ খা, আমার এখন আপনি এক টাকা চালান নাই, তা আমি কি করবো, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে মানে চলবো, আমার তো উনাটার লাইন নেই। কহেরা দেখবো মানে বেঁচে থাকলে আমি কাজ দেখবেন কবে, পরে কয়ে আর জায়গার থেকে আর মানে ছোট বউ, পরে আমার ছোট বউর কাছে কিছু টাকা আছে 20-25 ওই টাকা নাই না, আমি ছোট মানে বাবা ইয়াবা টেবিলের আমাকে ইয়াবা আনবো, ওই আবারটা চালাইতে চালা যদি কিছু ক্যাশ টেবিল করা যায়, তো ইয়াবা আনি ইয়াবা আনে বেচি, আমি বেচে আবার ক্যাশ দিয়ে দিই, হয়তো আমি 200-300 টাকা খরচে লেগে রাখি। কিন্তু এদিকে আমার সংসার অনেক ঝগড়া, আমি সংসারে টাকা দিতেছি না সুলতানারে, টাকা পয়সা দিতে পারতেছি না সুলতানের, চোখে বড় করতেছি। আর এক পর্যায়ে আমার এক বন্ধু আমার এই ট্যাবলেট খাওয়াটা শিখায় লায়,
ইয়াবাটা
আমার খাওয়ার শিখায়, তার নাম হলো মিঠু, বড় ভাই সিনিয়র হয় এক পর্যায়ে, উনি আর কি আমার মানে অনেক কাছে টানত বা অনেক আদর যত্ন করতো, উনি আমার ধরা পয়সার মুখে নিয়া পাইপ দিয়ে খাওয়া দিত, খাইলে অনেক ভালো হয় সারে ঘুমাইবো না ফিলিংস, এরকম করতে করতে মানে ফাইলামি তো আমি অনেকদিন খাই, প্রায় মাসখানেকের মতো খাই। খাওয়ার পরে আমাদের ব্যবসা মানে থাকে না, টাকা পয়সা থাকে না, এমন এক সময় আসে আমি এটা রেগুলারলি নিতেছি, রেগুলার খাইতেছি আমি ইয়াবাটা, এমন দিন যাইতেছে 4-200 টাকা করে, তো এমন দিন গেছে আমি 4-5টি ইয়াবা খাই ফেলেছি 1000 টাকা। তো আমার ব্যবসা আমি ফেন্সি দিত আমার 10টা, দেখছি আমি বেচতাম 400 টাকা, আন্দাজ যাইতো 300 টাকা, বাবার 300-400 টাকা, আমার 100 টাকা থাকতো, আবার কোনদিন ধ্যান
হয়ে মাদকাসক্ত হয়ে গেলেন?
হ্যাঁ, মাদকাসক্ত হয়ে গেলাম। তো সুলতানা একদিন জানতে পারলো যে আমি আসলে মাদকাসক্ত হতে জড়িত পড়লাম, পরে আমার সাথে অনেক ঝগড়া হয়, ঝগড়া ঝগড়া হওয়ার পরেও আমার না বললা বাসা থেকে ওর মারে নিয়ে অন্য জায়গায় চলে যায়, যাত্রাবাড়ি থেকে দোলাইবার চলে আসে বাসা নিয়ে, আমি আর জানি না যে ওরা দোলাইপার। তখন আমি তো সুলতানের বাসায় পাই না, ওর বাপের নাম আর শ্বশুরের নাম্বার বন্ধ, সুলতানার নাম্বার বন্ধ, আলামিনের নাম্বার বন্ধ, মানে সিম চেঞ্জ করে ফেলাইছে, আমার আর বাসা চিনেব না, আর ওই সুলতানা আমার কাছে আসবে না। কিন্তু এরকম যাইতে যাইতে প্রায় আমার ঘরের টুকটাক যাই জিনিস ছিল, টিভি ছিল কি শুনছি, কাপড় চোপড় ছিল, কিছু হান্ডিপাতিল ছিল, ওগুলো সব নিয়ে আসে, খালি টিভিটা আনে নাই আর খাট ফাট একটা ফ্যান ছিল ওগুলো আনে নাই। তো একদিন আমার ওই বড় ভাই ফোন দিছে, এইসব তুই কই, আমি কি আমি বাসাতে, আমার তো ভাই সব বিশ্বাস, এখন আর আমি কি এর মানে আমার কোন দিকে কোন তফাৎ নাই। পরে হারে আমি কইলাম যে ভাই যাওয়ার হয়ে গেছে, আমি সব ছাইরা দিব, আমি দেশে যাবো ভাই, আমার আপনি কিছু টাকা দেওয়া সাহায্য করেন, আমি যাই করে পারি, আমি টিলার চালাইতে একটা টিলা মিলালে আমি দেশে সুন্দরভাবে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই। উনি কয় যে ঠিক আছে, আমার কাছে টাকা ঢুকা নাই, তুই দেশে গেলে জাগা। আমি কি ভাই এটা কেমন কথা, কোন টাকা ঢুকা নাই মানে এতদিন কইছেন যে তোর ভবিষ্যৎ আমি একটা দেখুন বা তোর লাইফ আমি একটা করবো, এখন আপনি কইতেছেন যে কোনো টাকা ঢুকাই নাই, তাহলে আমি বাঁচবো না? কহিলা আমি কিভাবে কই, মানে হ্যাঁ না আমার চিনে না, মানে আমার থেকে অনেক দূরে সরে গেছে, আমি ফোন দিলে কয় আমি অমুক জায়গায় হ্যাঁ অমুক জায়গায় অনেক দূরে দূরে কথা বলে। তো আমি হ্যাঁ গুলিস্তানে যে অফিসের কথা মানে স্যার সাইনবোর্ডে ছিল কি সমিতি অফিসে চাকরি কর, সমিতি অফিস ছিল ওনার, তাই সমিতি অফিসে গেলাম, সমিতি অফিসে বলি ভাই যে যা হয়েছে ভাই ওনা আমার আপনি কিছু চালান খাড়া হয়তো দেন, ব্যবসা করে আমি চলি, আর নাইলে আমার দেশে যাওয়ার একটা ব্যবস্থা করে দেন, আমার পক্ষে কোনটাই সম্ভব না, তা আমি কি তাহলে আমি এখন কি করতে পারি, কোনটাই সম্ভব না হইলে। পরে আমার কাছে কিছু টাকা ছিল, যে বললাম যে 40-50 হাজার টাকার মতো, এটা কেউ জানতো না, তখন ওই টাকাটা দিয়ে আমি ওনার সাথে চালান করে আবার যাই কুমিল্লা ফেন্সি আনতে। ফেন্সি আনতে যাওয়ার পরে আমি সুলতানার এদিকে আমার মাথা মানে সুলতানের একদিনও আমার না দেখলেও যাই ঝগড়া করতাম আমার জীবনে, হারার দিন ঝগড়া কাটাকাটি, আবার দেখছি এক সেকেন্ডে আমার মিল্লা যাইতো। তো প্রায় 15-20 দিন মতো হয়ে গেছে মানে আমি ভাত পানি খাই না, কিছু খাই না, শুধু ওই আবার শক্ত আমার আর কোনো খাবার নেই, তো অনেক দুর্বল দিকে পড়ে গেছি। তো ওই টাকা দিয়ে আমরা কুমিল্লা যাই, কুমিল্লা যাই মাল আইনা দেহারে, আইনা দেওয়ার পরে সালাদ নিয়ে বাইরে জেলের থেকে, জেলেতে বাইরে আনার পরে আমার ঘরে মাল থাকে, ওই হারে আবার সালাদুদ্দিনের যখন জেলে জায়গা তখন সালাদুদ্দিনের কাছ থেকে হাই টাকা পাইতো, হাত থেকে আমার বাইরে থেকে টাকা পাইতো প্রায় 1.5 লাখের মতো, 10 কেজি গাজর কিনে আনে, 10 কেজি গাজর 100 কেজি, 100 মানে 10 কেজি 250 টাকা গাজর হয় 58,000 টাকা আমার হাতে বিক্রি করায়, মানে এক পুলিশ অফিসার সাথে কথা বলে যে এই গাজরটা মানে আমার কাছ থেকে যে লোক ফেন্সি চায় আমি ফেন্সি দিম কই থেকে, তোর ব্যাগে ভরে আমি গাজর দিব আপনার দৈরা গাড়ি তুলে নেবেন, ওই জানবো এটা বিতে ফেন্সি।
আচ্ছা,
আমার দেখায় কাজ করাইছে যে যাত্রীবাহ থেকে আমার 10 কেজি গাজর কিনেছে, তো মোটা মোটা গাজর কিনে বলতেছে যে ব্যাগের যদি ওরকম ফেন্সি বরস ঠিক ওরকম ভাবে ভরবি, বইরা এটা তুই গিয়া যার কাছে দেশ, তোর নাম ছিল দীপ্ত, দীপ্তরা তো ব্যাগটা দিবি, তুই আয় পূর্বে দ্বীপের পুলিশ ধরে লই যাবো। আমি এটা কি দিতেছে কয়রা, আমি গাছ তখন টেকা ঢুকা নাই, হয়তো আমার তখন টেকা পেবো, তোরে অন্ত থামাইতে পারতেছি না সন্ত্রাস, ওই যে কোনো হুমকি আমি দিতেছে আমাকে ক্ষতি করতে পারে, তোরে আমরা এটা দেওয়ান আপাতত ঠান্ডা করি। মানে এর বুঝাইতেছি যে এটা ফেনছি, ১২০ কেজি গাজরই ১২০ ফেনছি, এটা পুলিশের দর্শে। তো ঠিকই জিনিসটা এরকমই হয়েছে, দেখেন কি আসে জিনিস, ১০ কেজি গাজর আমি যখন দশতলা গার্মেন্ট যাত্রা পারি, গার্মেন্টসের পিছনে ওরে দেই, দিয়ে আমি ঘুরে আসে পড়ি সিভিল টুমি পুষিয়ে পুলিশ ওর ধরে ফেলে ব্যাগটা সহ, ব্যাগটা ধরে গাড়ি তোলা হয়তো পুরা স্যার মাপ চাই আমি ফেনছি আমার নয়, তো ডাইরেক্ট হইতে চাই, কারণ যারা দিছে হয়তো
জানে, পুলিশ তো জানে, পুলিশও জানে মধ্যে ফেনছি নাই,
না পুলিশ জানে গাজর, কিন্তু যে ব্যাগটা কান জিনিস হয় জানে ফেনছি, কারণ আমি রেগুলার এরকম করে দিতাম, আমি আগে যত ফেনছি দিছি এরকম ভাবে ওরা দিতাম, বা কোনোদিন গাড়িতে নামাই দিতাম, বা কোনোদিন কান্দ করে দিতাম এরকমই। তো ওই ঘটনাটা পরে একসময় ওরা জানা যায়, জানা যাওয়ার পরে সাহায্য আমার যে বড় ভাই ওনারা পায় না, আমার নিয়ে অনেক টর্চার করে, আমার উপরে অনেক মারধর করে, আমার হাত পা অনেক পিটায়, পিটার পরে আমি একলা অসুস্থ হয়ে পড়ি ঘরের ভিতরে, আমার এখানে দেখার মতো কেউ নেই, আমার বাড়িতে আমি লজ্জা বা ভয় বলি না, কারণ ফোন টোন দিই নেই, সুলতানায় ওগো বাড়িতে বা মানে নিয়া দোলাইপার বাসা আমি তো খুঁজি পাই না, আর দৈন্যার ফুফুরা থাকতো দৈন্য গেছি, তারপরে সুতিখালপর ভাইবেরা থাকতো সুতিখালপর কোনহানি নেই, ওগুলো খুঁজিয়া ও পাইনি। পরে আমি একাই আর কি মানে ভাত পানি খাওয়া না খাওয়া অবস্থায়, কাপড় চোপড় ময়লা এই অবস্থায়, মানে পুরো একটা যানজট জীবন আমার, মানে মায়ের মেয়ের হেলা লয়ে গেল। আমি হ্যাঁ আমার বড় ভাইটা ফোন দিলাম যে ভাই এর মরম সালাউদ্দিন ভাই আমার মারছে, মায়ের এরম ওরম আমার ভাই ভর্তি হয়ে থেকে গেছে, আর এই মাল গরতন লয়ে গেছে, মাল আসলে ৮০ পিস। আয় আমার বলতেছে যে সিটারি করার জায়গা পাস না, তুই দেশে যাবি কে কইছিস, তুই মাল বেচা ক্যাশ করে তুই দেশে যেতে আসছিস। আমি ভাই আমার দেখে যান আমার অবস্থাটা, পরে কনা আতরে আর কি দেখবো আমি, কি আমি হাসপাতালে চিকিৎসক অবস্থায় আছি। আমি বলি যে না ভাই আমার আসলে ওরা অনেক মারছে, পরে আসে আইসা পরে দেখে যে হ মানে মারছে, পরে বলতে কি যে আমি যে কতটুকু ব্যথা অনুভব হেরা বুঝতে পারতেছে না। পরে হ্যাঁ আমার তুই আজকের পর থেকে আমার লয়াতুল্লাহ কোন সম্পর্ক নাই। আমি বললাম তো ভাই ঠিক আছে সম্পর্ক নেই, তা আমি দেশে যাবো গা, তা আমার কিছু টাকা আপনি দেন আমি যাতে আমি আমার বোনের সংসার করে খাইতে পারি, এরকম করতে হতে আমি সুস্থ হইতে পারি। ৩ মাস জায়গা সুলতানার সারা আমি একা, ৩ মাসের পরে সুলতানা আমার ফোন করে একটা রং নাম্বার দেয়া, মিস কল দেয়, যখন মিস কল দিছে তখন আমি আমার মনে কামড়ছি যেটা সুলতানায়, আমি ব্যাক কল ব্যাক করছি, ব্যাক করে বলতেছি হ্যালো সুলতানা, ওর বান্ধবীর ধরাইছে, আমি সুলতানা না আমি অমুক মেয়ে, মানে আসমানাম বলছে যে আমি আপনার পছন্দ করি, আমি আপনার ভালোবাসি, আপনার বিয়া করবেননি, সুলতানায় শিখাই দিচ্ছে। আমি কি দেখেন আমার মাথা মতো ঠিক নেই, আসলে কি আমি বিয়া করছি সুলতানা আমার স্ত্রীর নাম, আমি ওর ও আমার কাছ থেকে রাগে চলে গেছে, এটা সুলতানার নাম্বার, সুলতানের উদ্যানে হ্যানে আছে কনা। এরপর দিন সুলতান আমার লাইক সরাসরি কথা বলে, মানে বলতেছি যে ডাইরেক্ট ফোন দিয়ে বলতেছি যে ইসুপ কেমন আছো, কি অবস্থা, তুমি কই আছো, আমি কি কেমন থাকবো কই আছি, মানে তুমি কই আছো আগে রাখো ঠিকানা কি, আমার আর ভাল লাগে না তুমি আমার হ্যান্ডে লয়ে যাও, আমি ধোলাই পার আছি, আমি কিন্তু আগে করলে না কাউকে আমার মোবাইল দেয় না, সিম আমার ব্যাংকে লেছে মায় বাবায়, আমার তোমার লাইক যোগাযোগ করতে কেউ দেয় না, আমি সাথে সাথে ধোলাই পারে গেছি গা। যা ডিপটু গলির বাসা কত বলো, ডিপটু গলি যেমনি ঠিকানা দিয়েছি সুলতানায় ঠিক সেভাবে গেছি, যা সুলতানের পাইছি রুমিতে সুলতানের আমার সাথে আব্বুর সাথে, আমার দেখে অনেক ফ্রাগ আমার উপরে ফায়ার, ওনারা চিল্লা বললা সুলতানের বকাবি করতেছে, তুই ওর বাসা চিনে আসুস কিলিয়া, ওর বাসা তুই আইতে গুছিস কিলিয়া, তোর ওর কাছে আর তোরে দিব না ঠিক আছে। পরে আমি কই যে সব যে আমার জীবনে যা ঘটিয়েছে সব মানে হাতে পায়ে দৈরা মাপ টাপ ছায়া, আমার বউ আর আমি আমার মেজু ভাইয়ের খবর দিছি, মেজু ভাই বাইতেছে ওই দিন কাই ওই দিনের ভিতরে আমি সুলতানের না ঢাকা ছেড়ে চলে গেছি।
কোথায় গেছেন?
ঢাকা ছেড়ে গেলাম আমার সুরিয়তপুর আমাদের দেশের বাড়িতে।
আচ্ছা,
দেশের বাড়িতে যা আমি আজকে ৮ মাস ধরে আমি দেশে গেছি, সুলতানে ঢাকা থাকা অবস্থায় গর্ভবতী, এর আগে গর্ভবতী ছিল, আমার শাশুড়ি আমার বাচ্চা নষ্ট করে হলাইছে, আমার কাছে দেব না বলে এখান থেকে নিয়ে গেছে ৩ মাস লিগা, তখন আমার বাচ্চা আমার শাশুড়ি আমার বাচ্চা নষ্ট করে হলাই।
সাংসারিক টানা পড়েন আসলে অনেক বড় একটা জিনিস, বলুন তারপর
মানে নিয়ে গেল দেশে গেলাম আমরা, দেশে যাওয়ার পরে এখন আমি সুলতানের সুলতানে এখনো খুব ভালো, আমিও খুব ভালো, আমরা সবাই ব্যবহার আছে সব দিয়ে ভালো
আছে।
হ্যাঁ আমাদের এখন বেবি হয়েছে, মেয়ে হয়েছে আমার ৮ মাস ১৬ দিন বয়স আমার মেয়ের,
৮ মাস ১৬ দিন
না শুধু ১৬ দিন,
শুধু ১৬ দিন বয়স
আমার মেয়ের বয়স আজকে। আমার
কি নাম রেখেছেন?
না এখন নাম রাখিনি,
এখনো নাম রাখেনি,
এখন আমি দেশে মানে একবারে সাধারণ পাবলিক যেরকম, শুধু আমি নিশা বলতে আমার জীবনে এখন আর কোন নিশা নেই, আমার নিশা জীবনে এখন একটাই কাজ কর্ম আর আমি সিগারেটটা খাই, এটা সত্য কথা, সিগারেট খাই আর আমার নেশা অনেকটাই আমার কাজ বা আমার ভবিষ্যৎ আমার মেয়ের নিয়ে চিন্তা, এই আমার জীবনে। মানে যে ১২টা আমি ২০০২ সালে আমি দেশ ছাড়ছিলাম, আমি ১২টা বছর আমার ঢাকা শহর যুদ্ধের সাথে কাটাই, আমি আবার আজকে আমার এই দেশের জায়গায় গেছি একবার শূন্য হাতে, যেরকম শূন্য হাতে আমি ঢাকা আসছি শূন্য হাতে আমি ঢাকা ছেড়ে গেছি।
কে বললো আপনি শূন্য হাতে গেছেন? আপনি স্ত্রী পেয়েছেন, আপনি সন্তান পেয়েছেন, আপনার জীবনে দিশা খুঁজে পেয়েছেন, ভবিষ্যৎ পেয়েছেন, এর চেয়ে বড় জিনিস আপনার জীবনে আর কি বা হতে পারে?
আমি এখন বর্তমানে ভবিষ্যৎ বলতে আমি এখন একটা আমার আমরা খুব গরিবই ভাই, আমরা ট্রাক চালাই, আমি মাসে তিন মাসে বছরে তিন মাস চলে গাড়িটা, ছয় হাজার টাকা এবার তুমি খাওয়ান করো সব আমার। তো এই যে আট মাসে আমি
সবকিছু মিলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনি সুখী?
যে সুখী বলতে আমার এখন ভবিষ্যৎটা মানে ঠিক এখনো
ইউসুফ তার জীবনের গল্প। আমরা একটা গান শুনবো, একটু নিঃশ্বাস নিতে চাই এতক্ষণ শোনার পরে। এই হচ্ছে জীবন, ভালো মন্দ সবকিছু মিলিয়ে। আমরা হ্যালো 8920 বলি সবসময় একটা কথা, সমাজের একেবারে প্রান্তিক পর্যায়ের একজন মানুষ থেকে শুরু করে আমরা যদি শ্রেণী বিভাজন করি তাহলে সমাজের উঁচুতলার একজন মানুষ এসে তার জীবনের গল্প এখানে বলতে পারেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে এই সমাজের আমাদের খেটে খাওয়া দিনমজুর মানুষ, দিনমজুর ভাইদের জীবনের গল্প আমরা এখানে হ্যালো 8920 তে প্রচার করেছি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট থেকে শুরু করে একেবারে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ুয়া কিংবা জীবনে কখনো শিক্ষাই নেয়নি, ক খ জ্ঞান নেই, এরকম একজন মানুষও এসে তার জীবনের গল্প বলে গেছে। প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের জীবনে পাথেয় হোক। আমরা ফিরে আসছি এই গানটির পরপর, তবে তার আগে বলতে চাই এই মানুষটিকে যদি আপনি দেখতে চান, ওর যে টানাপোড়েনের জীবন, ভালোবাসা এবং সংসার সবকিছু মিলে আজকের যে ইউসুফ, তাকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
একটা দমকা হাওয়া জীবনটারে করলো মেলো মেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজাহু। একটা দমকা হাওয়া জীবন তারে করলো বেলো বেলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো, ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। বিধি কষ্ট দিয়া বুকে সুজনের কাঁদাও কেন আরাবার দুঃখে, বিধি কষ্ট দিয়া বুকে, বিধি কষ্ট দিয়া বুকে, বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো।
কথা মুখে, পাখি কয় না কথা মুখে, সোনার খাঁচায় থেকেও সে মরে যে অসুখে, পাখি কয় না কথা মুখে,
পাখি কয় না কথা মুখে,
তুমি শুনে বসে যা খুশি তা খেলো, ইচ্ছে হলেই দিতে পারো অন্ধ জলে আলো,
অবিধাতা বিনা দোষে কিসের সাজা হলো,
একটা দমকা হাওয়া জীবন তারে করলো বেলো বেলো, অবিধাতা বিনা দোষে কিসের সাজা হলো,
বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য টেক্সট পেয়েছি ফেসবুকে, কয়েকটা পড়তে চাই এবং বিরতির পরে আবারও ফিরে এসেছি আপনাদের কারো একবার আমন্ত্রণ। সবুজ আহমেদ লিখেছে, ইউসুফ ছোটবেলায় অনেক দুষ্ট ছিল, তবে অজান্তেই ভুল করায় তাকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে, যা ঠিক হয়নি। এই ঘটনা না ঘটলে ইউসুফের জীবনটা অন্যরকম হতে পারত। মোহাম্মদ সুজন লিখেছে, ইউসুফের জীবনটা কষ্টে ভরা, তার প্রথম স্ত্রী অনেক লোভী ছিল, তবে তার দ্বিতীয় স্ত্রীর কথা শুনে অনেক মুগ্ধ হয়েছে, আল্লাহ যেন তাকে সুখে রাখে। সাদিয়া সিনথিয়া নামের এক বন্ধু লিখেছে, একটি হাত না থাকলে জীবনে যে কত কষ্ট সহ্য করতে হয় তা শুধু যার হাত নেই সেই বুঝতে জানে, ইউসুফের জন্য দুঃখ হচ্ছে। অচেনা পাখি নামের এক বন্ধু লিখেছে, ইউসুফের দ্বিতীয় স্ত্রীকে স্যালুট জানাই, ভালোবাসার মূল্য দিতে সে একজন প্রতিবন্ধীকে বিয়ে করেছে, অর্থের কারণে তারা কষ্ট পাচ্ছে, তবে আমি চাই তাদের ভালোবাসা চির অটুট থাকুক। আব্দুল মতিন লিখেছে, একহাতে কষ্ট করে ট্রাক্টর চালিয়ে ইউসুফ জীবন চালাচ্ছে, শুনে খুব কষ্ট পেলাম, তবে সে অন্যায় কাজ ছেড়ে দিয়ে অনেক ভালো করেছে। নাসরিন পারভিন লিখেছে, সকল অন্যায় ছেড়ে ইউসুফ নিজ স্ত্রী এবং সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছে, শুনে খুব ভালো লেগেছে, দোয়া করি তারা ভালো থাকুক। এরকম অসংখ্য টেক্সট আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, আমরা ইউসুফের কাছে যাব, তবে তার আগে বলতে চাই আজকে শ্রেষ্ঠ মন্তব্য করেছেন অচেনা পাখি এবং যারা আজকে জয়েন করেছেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন নাসরিন পারভিন, দুজনই পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওকে ইউসুফ, আমাদের শ্রোতা যারা আছে এখানে, যারা আজকে শুনেছেন লাখ লাখ আপনাকে, তারা একটা জিনিস মোটামুটি বুঝতে পেরেছেন যে আপনাদের যে সংসার, সুলতানের সাথে আপনার যে সংসার, সেখানে অদ্ভুত রকমের ভালোবাসা আছে। অনেক রকমের বিপদে পড়েছেন, তারপরেও স্ত্রীর কাছে বারবার ফিরে এসছেন, ও আপনার কাছে বারবার ফিরে এসছে। সেই সংসারে শুধুমাত্র একটাই দৈন্যতা, সেটা হচ্ছে অর্থ। এই অর্থর যে না থাকা এবং এটা যে আপনাদেরকে প্রতিমুহূর্তেই জর্জরিত করছে, অনেক সময় ভালোবাসার চরম পরীক্ষায় ফেলে দিচ্ছে, সেটা আমাদের লেসনাররা জানে। তো এই যে জীবনের গল্প আপনি এখানে বললেন রেডিওতে, হ্যাঁ, সবকিছু মিলিয়ে এই যে লেসনাররা যারা কমেন্টস করেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমার জীবনে কি বলার আছে, আমি এখন আমার কাজ বলতে আমি একটাই জানি, সেটা আমি ট্রাক্টর চালাতে জানি। তো আমার বাকি যে বা আমার স্বপ্ন আর কি, যে আমি হয়তো একটা ট্রাক্টর কিনা নিজে চালাবো, বা আমার একটা চার ছোট একটা চার দোকান দেবো, একটা গাই গরু কিনা আমার মেয়েটারে নিয়ে আমি একটা সুন্দর সংসার সাজাবো, এটাই আমার জীবনের লক্ষ্য। আর আপনাদের সবাইকে আমার ধন্যবাদ, বা হ্যাঁ সবাই আমার এটা শুনতে পারছে যে সবাই বুঝুক যে মানুষের জীবনে কত ধরনের কত ঝড় ঝাপটা অনেকটাই আসে, এটাই মানুষের বাস্তব, এটাই জীবন। যা সবাই আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবো, সবাই নিয়ে আমার মেয়ের জন্য দোয়া করে, আমার মেয়ের একটু ঠান্ডা লাগছে, সবাই আমার মেয়েকে দোয়া করবো যে সবাই নিয়ে আমার মেয়ের আল্লাহ বাঁচিয়ে রাখে, আর আমি যেন আমার বউরে নিয়ে আমার সন্তান নিয়ে সামনে ভবিষ্যতের দিকে আগে যেতে পারি, সুন্দরভাবে বাঁচতে পারি, এই দোয়া আমি সবার কাছে কামনা।
চমৎকার, আমাদের অনেক দোয়া থাকবে আপনার জন্য। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের ইউসুফ। ইউসুফের মতো অসংখ্য ইউসুফ এই সমাজে আছেন যারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত, কিন্তু ভালোবাসা তাদের কাছ থেকে পালায় না, কিংবা আমরা তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ তাদের কাছ থেকে যেন ভালোবাসা কখনো কেড়ে নিও না, তারা ভালো থাকুক, সংসার ভালো হোক, এবং যত দারিদ্রই থাকুক না কেন তাদের এই ভালোবাসাটা অটুট থাকুক। আমরা আজকের মতো হ্যালো 8920 শেষ করতে চাই, তবে যাবার আগে গত সপ্তাহে আমাদের যিনি অতিথি ছিলেন এখানে তার সম্পর্কে আমাদের শ্রোতা যারা আছেন তারা কে কি বলেছেন সেগুলো একটু শুনবো, এবং একই সাথে আমাদের হ্যালো 8920 তে যারা আসতে চান সেই সব কথার চুম্বক অংশগুলো আপনাদের জন্য থাকছে বরাবরের মতোই। চলুন শুনি শীতের এই রাত যারা জেগেছিলেন এতক্ষণ তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, আর জেগে থাকবেন না কেন, কারণ এটা তো আপনারই অনুষ্ঠান, আপনার জীবনের গল্পই আমরা শোনাই। অনেক ভালো থাকুন, এবিসি রেডিওর পক্ষ থেকে, আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে, এবং একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছে আরজে শাকিল, খালিদ এবং লোবান, তাদের পক্ষ থেকে শুভরাত্রি।
আমি নবীল ইসলাম বলছিলাম, আমি বলতে চাচ্ছি সুমন যাতে আজকে কখনো না ছেড়ে যায়।
আমি মাসু না, আমি রুমানা আপন লক্ষ্য করে বলছি। রুমানা আপন, তুমি যদি তোমার স্বামীকে সত্যি ভালোবাসতে তাহলে কোনোদিন আরেকটা মেয়ের সাথে তার বিয়ে হোক এটা চাইতে না। আর একটা মেয়ে হয় আরেকটা মেয়ের সংসার ভাঙা তোমার কিছুতে ঠিক হয় না।
আমি স্বপ্নীল খান বলছিলাম। সুমন ভাইয়ের জীবনের গল্পটা শুনে আমার খুবই কষ্ট লেগেছে। রুমানাকে বারবার বোঝানোর পরেও সে বোঝেনি। তার উচিত ছিল সিমটা ভেঙে ফেলে এবং চাকরিটা ছেড়ে অন্য কোথাও চাকরি নেয়া। সাবিকার বারবার বলছে সে মরে যাবে, মরে গেলে সব সমস্যার সমাধান হয় না।
আমি প্রিয়া বলছি। সাদিকা এবং সুমন, এদের যে জীবন কাহিনীটা আমি শুনলাম খুবই আমি মর্মাহত। যে সাদিকা মেয়েটার সাথে যে বেমানি করা হয়েছে, সে যত কথাই বলুক সে ইচ্ছা করলে ওখান থেকে সে পাশ কেটে আসতে পারতো। রুমানা এবং সুমন যারা এই ধরনের কাজ করে থাকে তাদের জন্য একটা শিক্ষা হয়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমি ফারুক বলছিলাম। সুমন ভাই এবং সাদিকা কষ্ট পাইলাম, তবে সাদিকা আপু যেমন তার ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম ত্যাগ সে বিয়ে করলো, সাদিকা আপুর মতো মেয়ে হয় না। কিন্তু সুমন ভাই এটা আসলে খুব একটা ভুল কাজ করছে।
আমার নাম মহিউদ্দিন। সুমন ভাই এবং সাদিকা আপুর যে গল্পটা শুনছি খুব দুঃখ লাগছে। আপনি এখান থেকে চাকরি ছেড়ে অন্য জায়গায় কাজ করতে পারত। আর আপনাকে আমি এটাই বলবো, আপনি যে আল্লাহর উপর ভরসা করে আপনি এই ধর্মে এসেছেন, এই আল্লাহর উপর ভরসা করে আপনি থাকবেন, আপনার দুঃখ থাকবে না।
আমি নবীর বলতেছি। সাদিয়াপুর গল্প শুনে খুবই কষ্ট লাগছে। রুমানা নামের সে মেয়েটির তো নারী জাতের কলঙ্ক, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এভাবে ক্ষতি করতে পারলো, এটা তো মানে ঠিক না।
আমি বাবুল বলছিলাম। সুমন ভাই এবং সাদিকা আপুর গল্পটা শুনে অনেক কষ্ট লাগলো। যখন সাদিকা আপু কাঁদতে ছিল তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই। সুমন ভাইকে বলতে চাই যে মেয়েটা তোমাকে ভালোবেসে ধর্ম সবাইকে ফেলে তোমাকে ভালোবাসবে, তোমাকে বিয়ে করবো, তুমি কিভাবে কাজে কষ্ট দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করবে?
আমি আব্দুল হান্নান বলছি। সাদিকা আপুকে বলতে চাই যে আপু, আপনি আপনার জীবনটাকে একেবারে শেষ করে দিবেন না।
Hello 8920, close up, the closer the better. আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
আমার নাম মোহাম্মদ ফরাদ হোসেন। অনেক জীবনে কষ্ট, ফ্যামিলিগত কষ্ট, বিবাহিতের পরের কষ্ট, নিজের শারীরিক কষ্ট, ভালোবাসা করে একটা মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে সেই কষ্ট, আমি জীবনের সব কথা আপনাদের মাধ্যমে বলতে চাই।
আমার নাম রুমা চৌধুরী। আমার যে প্রথমত বিয়ে হয় তার ঘরে একটা সন্তান আছে আমার, তিনি ড্রাগস এবং বিভিন্ন ভাবে জড়িত হয়ে যায়। তার সাথে আমার ডিভোর্স হয়, তারপর আমার আরেকজনের সাথে বিয়ে হয়। আমি সমাজে বিভিন্ন ভাবে আমার বাবা মার কাছে আমি প্রতারিত হয়ে যাচ্ছি, সেটা আমি সবার কাছে আমার একটাই প্রশ্ন থাকে।
আমার নাম মোহাম্মদ মাসুম কবির। আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছে লেখাপড়ার, কিন্তু সে নাকি আমার জীবন ধারণ করতে হলো, কারণ আমার বাবা একজন অলস মানুষ। আমার বাবা এক সময় সম্পত্তি রেখেও কিভাবে যে আমার দিন কাটছে সেই কথাগুলি আমি হেলে এসে বলতে চাই।
আমি রুকিয়া শৈশবকাল কেটেছে অনেক কষ্টে, তারপর শুরু হয় চাকরি জীবন। চাকরি জীবনে এসে পরিচয় হয় এক ড্রাইভারের সাথে, মাত্র 4 মাসের পরিচয়ে ফ্যামিলির অমতে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ের 1 সপ্তাহ পর স্বামীর চরিত্র আমার কাছে প্রকাশ পায়, নেশা করত, আমাকে মারধর করত। আমি আমার জীবনের গল্প বলার জন্য হ্যালো 8920 তে আসতে চাই।
আমি হাফেজ আব্দুল মুমিন বলতেছি। আমার লাইফটা খুবই মানে করুণ, আমি যে পথে গিয়ে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছি। আমি চাই আমার মতন যেন কেউ না হোক, যদি আপনারা এই সুযোগ দেন আমাকে, আপনাদের কাছে এসে আমার কাহিনীটা বলবো আর কি।
আমি দুবাইয়ে ছোটকাল থেকে আমাকে আমার আব্বু আপু নিয়ে এসে সাজে গেছে, সে ক্লাস সেভেনে যখন আছি তখন আমার ছেলে রূপে প্রকাশিত হয় সবার কাছে। এই নিয়ে আমার জীবনের গল্প, আমি আপনাদের এখানে এসে আমার জীবনের গল্পটা বলতে চাই।
মোহাম্মদ হুমায়ুন কবির, আমি একজন প্রতিবন্ধী ছেলে, পুলিশের ছেলে হইয়া এখন রিস্কে চালাই ঢাকা মিরপুর। আমি একজন হাত পাও মুখ পর্যন্ত আমি প্রতিবন্ধী। আমার জীবন কাহিনী ছেলে নানটুতে বলতে।
আমার নাম তোষিদা, আমি যখন ক্লাস নেপালে তখন একটা ছেলে শুতাম, আমার এফআইআর হয়। গ্রাজুয়েশন করার জন্য আমার বাইরে যাওয়ার কথা, তাও যদি টাকা দিচ্ছে আমি ওগুলো ওকে দিয়ে দিই, কিন্তু ও আমার সাথে চিট করে। আমি কথাগুলো আপনাদের এখানে এসে বলো, যদি আমাকে একটু হেল্প করেন আমি সবচেয়ে বেশি খুশি হব।
This track was downloaded from FusionBD.com.